বীরভূমের জঙ্গলের সেদিনের রাতটা তখনও শেষ হয়নি। ভট্টাচার্য দাদু চোখ বন্ধ করেই বলছিলেন, তারাপীঠ থেকে ফেরার কয়েক বছরের মধ্যেই বড় বিপদটা আসে। খবরটা এসেছিল বীরভূমের এক গভীর জঙ্গল ঘেঁষা গ্রাম থেকে। সেই জঙ্গলে তখন কেউ যেত না, দিনের বেলাতেও না, কারণ রাত নামলেই জঙ্গলের ভেতরে নাকি আগুন জ্বলত। আগুনের কোনো উৎস নেই, ধোঁয়া নেই, অথচ আলো দেখা যায়। আর তার সঙ্গে একটার পর একটা শিশু নিখোঁজ হতে শুরু করে। সে ছিল মারণ, উচাটনের নিকৃষ্ট তান্ত্রিক, কর্ণপিশাচিনী নিয়ে কাজ করত যে, কিন্তু নিয়ন্ত্রণ জানত না, তাই পিশাচিনী তার কানে কথা বলত না। কর্ণপিশাচিনী যে আসে অনুমতি নিয়ে, ফিস ফিস করে, তারপর
Bhoot.com with Russell.
ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব এবং এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুকান্ত মাইতি। না, এটা সাব্বিরজির ঘটনা না, কিন্তু সাব্বিরজির পাশাপাশি তাঁর পাঠানো ভট্টাচার্য দাদুর কথাও আপনাদের সবারই জানা এবং আপনাদের অনেক পছন্দের ঘটনা। তো আমরা দেরি না করে সরাসরি ঘটনায় যাব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। বছর শেষে নতুন বছর উপলক্ষে তিনি এই ঘটনাটি পাঠিয়েছিলেন, সুতরাং সেই রিলেটেড কিছু কথা আছে যে তিনি একটা গিফট পেয়েছিলেন Bhoot.com এর পক্ষ থেকে, তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আমাদের পুরো টিমকেই তিনি ধন্যবাদ জানিয়েছেন। তারপর তিনি লিখছেন, ভট্টাচার্য দাদু কথা বলা শুরু করতেই ঘরের বাতিটা একটু কেঁপে উঠেছিল। আমি জানি না সেটা বিদ্যুতের দোষ নাকি দাদুর গলার ভারে আলোটাও অস্বস্তি বোধ করেছিল। তিনি চোখ নামিয়ে ধীরে ধীরে বললেন, শুরুটা ছিল একেবারেই নিরীহ। নদীয়ার এক ছোট্ট গ্রাম চন্দ্রপুর, ভাগীরথী গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে, শ্মশানটা একটু দূরে, বাঁশ ঝাড়ে ঢাকা। ওই গ্রামে আমার এক বিশিষ্ট ব্যক্তি ছিলেন সত্যনারায়ণ রায়। সম্ভ্রান্ত পরিবার, নাম ডাক, নিষ্ঠা সবই ছিল, কিন্তু এসব কিছুই যে অন্ধকার ঠেকাতে পারে না সেটা তখন বুঝিনি। তিনি একটু থামলেন, ঠোঁট শুকিয়ে যাচ্ছিল, অথচ পাশে রাখা পরিচারিকার রেখে যাওয়া চা ছুঁয়েও দেখলেন না, তাই আমরা কাপ তুললেও ধৃষ্টতার ভয়ে চুমুক দিলাম না। 2003 সাল, শীতের শুরু, সত্যনারায়ণ মশাই নিজে এসে আমার পায়ে হাত দিয়ে পড়লেন। একটা মানুষ যখন নিজের অহংকার ভেঙে লুটিয়ে পড়ে তখন বুঝতে হয় ব্যাপারটা সাধারণ নয়। বললেন, ঠাকুরমশাই আমার নাতনিটাকে বাঁচান। দাদুর চোখে তখন অন্যরকম একটা দৃষ্টি, ভয় না বরং পুরনো কিছুকে চিনে ফেলার ছায়া। মেয়েটার বয়স তখন বড় জোর ওই 8 কি 9। নামটা আজ আর বলতে ইচ্ছে করছে না, কারণ নাম উচ্চারণ করলেই আমার কানে আজও সেই শব্দগুলো ফিরে আসে। ফুলের মতো মেয়ে, একদম নিষ্পাপ, কোনো জ্বর নেই, কোনো ব্যথা নেই, অথচ দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। চোখের নিচে কালো দাগ, ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে, আর সবচেয়ে ভয়ঙ্কর, সে খালি বলতো তার কানে কেউ কথা বলছে। আমি জিজ্ঞেস করতে গিয়েছিলাম, কি কথা? দাদু হাত তুলে থামিয়ে আবারও বলতে শুরু করলেন। প্রথম দেখাতেই বুঝেছিলাম এটা কোনো সাধারণ পিশাচের কাজ নয়। সাধারণ পিশাচ শরীর ধরে, চোখ ঘোলাটে করে, অজ্ঞান করে, কিন্তু এ কানে ঢুকে মাথার ভেতরে বসে কথা বলে। আমি মেয়েটার কানের কাছে হাত দিতেই সে এমন চিৎকার করল যেন কেউ তাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছে। দাদু তখন নিচু গলায় বললেন, ওটা ছিল কর্ণপিশাচিনী। এই নামটা উচ্চারণ করেই তিনি হঠাৎ থেমে গেলেন, কয়েক মুহূর্তের অতল নীরবতা। তারপর আবার আস্তে আস্তে বললেন, কর্ণপিশাচিনী কখনো নিজের থেকে আসে না বাবা, তাকে পাঠানো হয়। ঠিক সেই সময় ভট্টাচার্য দাদুর ঘরের বাতিটা হঠাৎ কয়েকবার ব্লিঙ্ক করে আবার স্বাভাবিক হয়ে গেল। বাতি ব্লিঙ্ক করলেও ভট্টাচার্য দাদু কথা থামাননি। অন্ধকারে যেন তার স্মৃতিগুলো বেশি স্পষ্ট হয়ে উঠছিল। কর্ণপিশাচিনীর নাম শুনে তোমরা যেমন চমকেছ, সত্যনারায়ণ মশায়ও ঠিক তেমনি ভাবে চমকে উঠেছিলেন। কিন্তু এই বিদ্যা আমি হঠাৎ শিখে ফেলিনি বাবা, এর শেকড় অনেক গভীরে। অনেক আগের কথা, আমার যুবক বয়সের। দাদুর কণ্ঠে তখন ভারী এক ক্লান্তি ফুটে উঠেছে। সালটা 2015। বিকেলের ধুলোমাখা রোদ যখন গ্রামের সরু পথ ধরে হঠাৎ ঢুকে পড়েছিল, তখনই আমরা, মানে আমি, প্রিয়া এবং তার কজন কাজিন আবারও ভট্টাচার্য দাদুর কুটিরের দিকে পা বাড়ালাম। শ্মশানের পাশে ছোট্ট কুটিরটি যেন সযত্নে অন্ধকার ও ছায়ার মাঝে গুঁজে রাখা হয়েছিল। গলি থেকে ঢোকার সময় দূরের নদী থেকে হালকা কুয়াশা এসে আমাদের পা ভিজিয়ে দিচ্ছিল, আর বাতাসে মাটির গন্ধ মিশেছিল। ভট্টাচার্য দাদু আমাদের দেখে মুচকি হাসলেন।
কি, আজ কোন গল্প শুনতে এসেছ? অবশ্য তোমরা এগুলো ঘটনা বলে মানলেই না, তা শুনে কি লাভ? কিন্তু মনে রেখো, এই ঘটনাগুলো শুধু রোমহর্ষক নয়, প্রকৃত শক্তি, ভয় এবং সতর্কতার সংমিশ্রণ।
তিনি আমাদের দালানে বসিয়ে পরিচারিকাকে চামড়ির ব্যবস্থা করতে বলে ঘটনা শুরু করলেন। আমি জানতাম আজ আমরা এমন এক ঘটনার সাক্ষী হতে চলেছি যা প্রতিটি কোণে অদ্ভুত গা ছমছমে অন্ধকার ছড়িয়ে দেবে। কিন্তু দেখলাম কিছুক্ষণের মধ্যেই ভট্টাচার্য দাদু ওনার যজমান মানে সত্যনারায়ণ মশায়ের ঘটনা ছেড়ে হঠাৎ অতীতের স্মৃতিতে ডুব দিলেন। ঘটনা শোনার ফ্লোটা নষ্ট হচ্ছে বুঝতে পারছি। আর কে বা কি এই কর্ণপিশাচিনী সেটা জানার আগ্রহ তখন চরমে। কিন্তু ওনার মতো এরকম একজন রাশভারী মানুষকে হার ঠেকায় কে? অগত্যা আমরা চুপচাপ একে অপরকে কনুই দিয়ে গুতা দিতে দিতে দাদুর সাথে পাড়ি দিলাম ওনার অতীতের ছায়ায়। গঙ্গাসাগরের মেলায় আমি প্রথম মৃত্যুকে শ্বাস নিতে দেখেছিলাম। তোমাদের তো আগেই বলেছি আমার দাদু নরসিংহ ভট্টাচার্য একজন বড় মাপের তন্ত্র সাধক ছিলেন। ওনার বলা তন্ত্র কটু পিশাচের ঘটনা তো শুনেছ। ওনার কাছ থেকে ছোটবেলায় তন্ত্রের গল্প শুনতে শুনতে আমারও আগ্রহ বাড়তে থাকে তন্ত্র সাধনার প্রতি। তখন আমি বড়জোর 26-27 তরতাজা যুবক, গুরুর সন্ধানে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছি। কিন্তু দাড়ি পাকেনি কিনা, চোখে তখনও অহংকারের আগুন। নানা জায়গায় ঘুরতে ঘুরতে সংক্রান্তির সময় গঙ্গাসাগর মেলায় গিয়ে পৌঁছাই। লক্ষ লক্ষ মানুষ, শঙ্খধ্বনি, কীর্তন, আর সেই ভিড়ের মাঝেই আমি প্রথম দেখেছিলাম এমন এক মানুষকে যার চারপাশে কেউ দাঁড়াতে পারছিল না, একজন সিদ্ধ পূর্ণাত্মা অঘরী সাধু। মানুষটা বসেছিলেন মেলার শেষ প্রান্তে, যেখানে আলো পৌঁছায় না, সেই কনকনে শীতেও গায়ে কোনো কাপড় নেই, শুধু ছাই ভস্ম, জটা মাটিতে ছুঁয়ে গেছে, আর চোখ, সেই চোখে তাকালে মনে হয় তিনি শুধু আমাকে দেখছেন না, ভেতরের শেষটাও দেখছেন। আমরা মন্ত্রমুগ্ধের মতো হাঁ করে শুনছিলাম। আমি জানি না কেন, কিন্তু আমার পা আপনা আপনি তাঁর দিকে এগিয়ে গেল। তিনি আমাকে দেখেই হাসলেন, বললেন, অনেক দেরি করলি বড়, অথচ আমি নিশ্চিত তাকে আগে কখনো দেখিনি। ভট্টাচার্য দাদু ঠোঁট কামড়ে ধরলেন। তিন রাত আমি ওনার সঙ্গেই ছিলাম। তিনি জল খান না, ঘুমান না, মাঝে মাঝে হঠাৎ উঠে দূরে তাকিয়ে বলেন, ওরা আসছে। কি আসছে জিজ্ঞেস করলে শুধু হাসেন। চতুর্থ রাতের শেষে তিনি বললেন, তুই সত্যিই জানতে চাস? তবে তারাপীঠ চল, মহাশ্মশানে। আমি বুঝতে পারছিলাম এটা শুধু গল্প নয়, স্বীকারোক্তি। তারাপীঠের মহাশ্মশান, আগে তো সেই শ্মশান নিয়ে তোমাদের ঘটনা বলেছি,
যাই হোক, ওখানে রাত নামলে বাতাসও শব্দ করে না, আগুন নিভে গেলে যে অন্ধকার নামে সেটা চোখে দেখা যায় না, শুধু বুকের ভেতর নামে। সেইখানেই গুরুজি আমাকে দীক্ষা দিলেন, না সাধারণ মন্ত্র নয়, সহ্য করার ক্ষমতা। সেই প্রথম পা রেখেছিলাম তারাপীঠের মহাশ্মশানে। কৌশিকী অমাবস্যার রাত, তারাপীঠের মহাশ্মশান যেন অন্ধকারে আমার প্রতিটি শ্বাস টেনে নিচ্ছিল। গুরুজির শিষ্যরা আগেই আগুনের ধুনি সাজিয়ে রেখেছিল, হাড়ের স্তূপ মাথার খুলিগুলো চেয়ে আছে, যেন আমাকে কিছু বলছে, এখানে প্রবেশ করা সহজ নয়। আমি ধোঁয়ার মধ্যে বসে মন্ত্র উচ্চারণ করছি, শ্মশান কেঁপে ওঠে, বাতাসে ভেসে আসে উদ্ভট গন্ধ। চোখ মেলে দেখি অগ্নিশিখা তখন আকাশ চুম্বি। আমি হাড় স্পর্শ করি, প্রতিটি হাড়ে শিহরণ ছড়ায়, মনে হয় মৃত আত্মারা আমার উপর নজর রাখছে। আমি চুপচাপ বসে মন্ত্রের ছন্দে নিজেকে ভাঙছি, অদৃশ্য শক্তি আমার চারপাশে ঘুরছে। রাত গভীর, আমি দেখি শ্মশান তখন যেন এক অদৃশ্য দুনিয়ার দরজা খুলছে, অমায়িক শক্তির মিলন, মৃতের আর্তনাদ আর আমার মন্ত্রের তাণ্ডব এক হয়ে শ্মশানকে ভয়ঙ্কর অবর্ণনীয় এক স্থানে পরিণত করেছিল। হ্যাঁ, এখানে যে প্রবেশ করবে তাকে শুধু সাহস নয়, ভয় ও আত্মার সঙ্গে মেলবন্ধন শিখতে হবে। আমি সেই রাতে শিখেছি তন্ত্রের শক্তি শুধুই চিত্তের সাহসে আসে। দাদু হঠাৎই তার গলার স্বর গম্ভীর করে ধীরে ধীরে বললেন, গুরুজি শেখালেন কিভাবে মৃতদের ফিসফিস উপেক্ষা করতে হয়, কিভাবে কানের ভেতর কেউ কথা বললেও মুখ না ঘুরিয়ে মন্ত্র বলে তা এড়াতে হয়, কারণ কর্ণ পিশাচিনী প্রথমে শোনার লোভটাই জাগায়। তিনি ধীরে ধীরে আমার দিকে তাকালেন। সেই রাতেই আমি প্রথম কর্ণ পিশাচিনীর অস্তিত্ব সম্পর্কে জেনেছিলাম, আর সে রাতের পর থেকে আমি জানতাম কোনোদিন না কোনোদিন কর্ণ পিশাচিনীর মুখোমুখি হলে আমাকে প্রস্তুত থাকতে হবে। দাদু একটা দীর্ঘশ্বাস ফেলে পর মুহূর্তে নীরবে দম নিয়ে শ্বাস নিয়ে বললেন, কোনো এক ভয়ঙ্কর ইতিহাসের স্মৃতিতে ঢোকার পূর্ব প্রস্তুতি যেন। 2003 সালে যখন সত্যনারায়ণ মশাইয়ের নাতনির কানে এই ডাকের কথা শুনলাম, তখন বুঝে গিয়েছিলাম সে ফিরে এসেছে। ঘরের অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠল, কে ফিরে এসেছে? জানতে চাওয়ার আগেই দাদু ধীরে ধীরে বলতে শুরু করলেন, ভীরভূমে জঙ্গলে সেদিন রাতটা তখনও শেষ হয়নি। ভট্টাচার্য দাদু চোখ বন্ধ করে কথা বলছিলেন, মনে হচ্ছিল তিনি এই ঘরে নেই, শরীরটা এখানে, কিন্তু মন বহু বছর পেছনে সেই রাতটার ভেতর আটকে গেছে। তারাপীঠ থেকে ফেরার কয়েক বছরের মধ্যেই বড় বিপদটা আসে। খবরটা এসেছিল বীরভূমের এক গভীর জঙ্গল ঘেঁষা গ্রাম থেকে। সেই জঙ্গলে তখন কেউ যেত না, দিনের বেলাতেও না, কারণ রাত নামলেই জঙ্গলের ভেতর নাকি আগুন জ্বলে উঠত। আগুনের কোনো উৎস নেই, ধোঁয়া নেই, অথচ আলো দেখা যায়, আর তার সঙ্গে একটার পর একটা শিশু নিখোঁজ হতে শুরু করেছিল। আমি গিয়েছিলাম একা, তখনও এত নাম ডাক হয়নি। জঙ্গলের ভেতরে ঢুকতেই গন্ধটা পেলাম, রক্ত আর ধূপ। খুব পরিষ্কার বোঝা যাচ্ছিল এটা কোনো সাধকের কাজ নয়, এটা খুনির কাজ। সাধক শব্দটা ওর জন্য ব্যবহার করাও পাপ, সে ছিল মারণ, উচাটনের নিকৃষ্ট তান্ত্রিক। কর্ণ পিশাচিনী নিয়ে কাজ করত, কিন্তু নিয়ন্ত্রণ জানত না, তাই পিশাচিনী তার কানে কথা বলত না, সে কথা বলত অন্যদের কানে যাদের সে চিন্তিত করত। সেই রাতে ডেরাটা খুঁজে পেতে বেশি সময় লাগেনি। মাটির নিচে একটা গর্ত, চারিদিকে মানুষের হাড়, কপাল কাটা পুতুল, আর মাঝখানে একটা বাচ্চা ছেলে, হাত বাঁধা, মুখ বাঁধা, চোখ দুটো খোলা, অদ্ভুতভাবে নিশ্চুপ, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলেও চেঁচামেচি করছে না। বোঝা যাচ্ছিল সে অনেক কিছু দেখেছে, কিন্তু ঘোরের মধ্যে আছে। দাদুর গলা ভারী হয়ে আসে। আমি দেরি করিনি, নিজের গাত্র বন্ধন করে মন্ত্র পাঠ শুরু করলাম। তখনই বাতাস ঘুরে গেল, জঙ্গলটা নিশ্চুপ হয়ে যায়, রাতচরা পাখি ঝিঁঝি পোকার ডাক সব থেমে গেছে। হঠাৎ শয়তানটা বেরিয়ে এলো, ধূসর জটা, গায়ে ছাই, চোখে ক্ষুধা। আমার দিকে চোখাচোখি হতে এসে বলল, তুই এখানে কি করছিস? আমি উত্তর দেইনি। মন্ত্রের গতি বাড়ালাম। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে উঠতেই কর্ণ পিশাচিনীর ডাক ভেঙে যায়। তখনই সে ঝাঁপিয়ে পড়ে আমার ওপর। লড়াইটা শুরু হয়েছিল মাটির ওপরেই। সে হাতে কিছু ধরেনি, দরকারও ছিল না, কারণ তার সুঠাম শরীরটাই ছিল এক অস্ত্র। সে আমার গলা চাপতে চাচ্ছিল, আমি কোনো রকমের সরে যাই, মন্ত্র থামাইনি। থামালেই শেষ। শয়তানটা তখন চেঁচাতে শুরু করে, চারিদিক থেকে শব্দ আসছিল, কানে ফিসফাস, মাথার ভেতর আওয়াজ। সে আমাকে ভাঙতে চাইছিল। আমি নিজের রক্ত দিয়ে মাটিতে রেখা কাটলাম। সে সেই রেখা পার করতে পারেনি, রেগে গিয়ে মাটির নিচে হাত ঢুকিয়ে কিছু টেনে বের করল, একটা কাটা মাথা। সেটা ছুঁড়ে মারল আমার দিকে। আমি চোখ বন্ধ করিনি। শেষ আঘাতটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। আমি তার নাম উচ্চারণ করলাম, যে নাম তান্ত্রিকটা আমাকে কখনো জানায়নি। আমি মন্ত্র বলে জেনেছিলাম। নামটা শোনামাত্র সে থেমে গিয়ে চিৎকার করে উঠল। সেই সুযোগেই আমি তার সাধনা ভেঙে দিলাম। কর্ণ পিশাচিনীর সংযোগ ছিন্ন হয়ে যায়। সেই মুহূর্তে তান্ত্রিকে পালিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে বলে গেল, আমি কিন্তু তোর গন্ধ ভুলিনি, এর হিসাব একদিন আমি নেবই। সেই রাতে শিশুটাকে বাঁচানো গিয়েছিল, কিন্তু জঙ্গলটা শান্ত হয়নি। কি ভাবছ, শয়তানটা পালিয়ে গেছে? না, ওই ধরনের নিকৃষ্ট তান্ত্রিক পালায় না, ও কেবল অবস্থান বদল করে ওঁত পেতে থাকে। আমি তখন শিশুটাকে নিয়ে বেরোতে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে মাটির নিচে একটা শব্দ হলো খুব ভারী। গর্তটার ভেতর থেকে বিভৎস হাত বেরোতে থাকে একটার পর একটা, শুকনো কঙ্কালের মতো কিন্তু শক্ত। আমি শিশুটাকে এক হাতে তুলে নেই, অন্য হাতে রুদ্রাক্ষের জপমালা। মন্ত্র থামালাম না, থামালেই বিপদ। মাটি ফেটে বেরোতে লাগলো কঙ্কাল সার শরীর, আধখানা, কেউ মাথাহীন, কেউ মুখহীন। বোঝা যায় সেগুলো মানুষ ছিল এক সময়, কর্মদোষে এখন পিশাচ। তান্ত্রিক তখন আর সেখানে নেই, কিন্তু ওর কাজ চলছে। আমি বুঝে গিয়েছিলাম, ও আমাকে সরাসরি মারবে না, ও সময় নেবে, আমাকে ক্লান্ত করবে। হঠাৎ করেই আমার পিঠে কেউ ধাক্কা মারতেই আমি সামনে পড়ে যাই। তবুও শিশুটাকে শক্ত করে ধরে রেখেছিলাম। ছেলেটা তখনও চেঁচায়নি, চোখ খোলা, ও সব দেখছে। আমি উঠে দাঁড়াতেই তান্ত্রিক আবার সামনে এলো। এবার ওর হাতে একটা ধারালো অস্ত্র, রক্ত লেগে আছে। তুই নাম বলছিলি না? গলাটা মানুষের মতো ছিল না। আমি উত্তর দেইনি। শয়তানটা আবারও ঝাঁপিয়ে পড়ে, অস্ত্রটা আমার বুকে ঢোকানোর চেষ্টা করে। আমি কোনো রকমে তাকে ঠেকালাম। ধাক্কায় আমরা দুজনেই গর্তের ধারে পড়ে গেছি। নিচে অন্ধকার। আমি জানতাম পড়ে গেলে আর উঠতে পারবো না। আমি নিজের শরীরের শেষ শক্তিটুকু দিয়ে মন্ত্র বললাম। সে সেটা বুঝতে পারেনি। ও ভেবেছিল আগেরটাই চলছে। হঠাৎ তান্ত্রিক থেমে গেল, ওর চোখ বড় হয়ে গেছে, হাতটা কাঁপছিল। আমি তখনই বললাম, তুই যাকে ডাকছিস সে আর আসবে না। তা শুনে তান্ত্রিক চিৎকার করে খুব জোরে। সেই চিৎকারে চারিদিকের অন্ধকার যেন কেঁপে উঠল। মাটির নিচের পিশাচগুলো একসাথে লুটিয়ে পড়ে। আমি সেই সুযোগটাই নিলাম, সঙ্গে সঙ্গে শিশুটাকে শক্ত করে বুকে চেপে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসি। তান্ত্রিক তখন মাটিতে বসে পড়ছে, মাথা নিচু, ওর গা থেকে ধোঁয়া উঠছে না, আগুন নেই, কিছুই নেই, শুধু ঘৃণা। খালি বলছে, এটা শেষ নয়। আমি জানতাম। আমি কিছু না বলে জঙ্গল ছেড়ে বেরোতে বেরোতে বুঝেছিলাম ও নিস্তেজ হয়েছে মাত্র। এই মুহূর্তে ও আর কিছু করতে পারবে না। কিন্তু জানো, ওর মতো লোক ভাঙলেও মরে না, ওরা অপেক্ষা করে সুযোগের। ঘরের ভেতর বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে আসে। দাদু বলেন, আমি জানতাম এই হিসেবের দিন আসবেই। 2003 সালে চন্দ্রপুরে সত্যনারায়ণ মশাইয়ের নাতনির কানে যখন কেউ ফিসফিসানি করেছিল, তখন আর কোনো সন্দেহ রইল না। যে মানুষটাকে আমি বীরভূমে থামিয়েছিলাম সে ফিরে এসেছে, আর কাকতালীয় ভাবে সত্যনারায়ণ মশাইয়ের গ্রামে। এবারে সে শুধু প্রতিশোধ চায় না, সে চাইছিল তার অসম্পূর্ণ সাধনা সম্পূর্ণ করতে। সত্যনারায়ণ মশাইয়ের বাড়িতে আমি প্রথম রাতেই বুঝেছিলাম শয়তানটা আমার আগেই পৌঁছে গেছে। ওনার অনুরোধের পর আমি চন্দ্রপুরে পৌঁছাই। সত্যনারায়ণ রায়ের বাড়িটা দূর থেকেই আলাদা করে চেনা যায়। পুরনো দালান, উঁচু প্রাচীর, তুলসী তলার সামনে প্রদীপ, বাড়িতে ঢুকতেই বুঝেছিলাম এখানে শুধু মানুষ থাকে না। চোখ তুলে ছাদের দিকে তাকাতেই মেয়েটাকে প্রথম দেখি বিকেলবেলার আলোয় বারান্দায় পাথরের মতো দাঁড়িয়ে চোখ মেলে তাকিয়েছে, কিন্তু কাউকে দেখছে না। আমি নাম ধরে মা বলে ডাকতেই সে হঠাৎ কানে হাত চেপে ধরল, চিৎকার করে বলল, ওকে থামাও, ও খুব জোরে কথা বলছে। অথচ নিজের উঠোনে তখন আমরা ছাড়া কেউ ছিলাম না। রাত নামতেই সমস্যা শুরু হল, প্রদীপ বারবার নিভে যাচ্ছিল। আমি সত্যনারায়ণ মশায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সেই রাতে ওনার নাতনির ঘরে গিয়ে আসন পেতে গুরুর দেয়া মন্ত্র জপ করতে লাগলাম। পরিবারের বাকি সদস্যদের বাইরে থাকতে বলি। সত্যনারায়ণ মশায়ের বৌমা দরজার চৌকাঠের বাইরে দাঁড়িয়ে কান্না করছিলেন। আমি তাকে শান্ত হতে বলে তার আর নাম নিতে বললাম। ঘরের দেয়ালে ছায়া স্থির থাকছিল না, আলোর সঙ্গে সঙ্গে দুলছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর, মেয়েটা ঘুমের মধ্যে বারবার হেসে উঠছিল। সেই হাসি কোনো শিশুর হাসি ছিল না। রাত তখন প্রায় ১২টা, ঘরের সব আলো নিভে গেছে। হঠাৎ আমি শুনি ঘরের এক কোণে কেউ খুব আস্তে করে মন্ত্র পড়ছে, তবে শব্দটা বাইরে থেকে আসছিল না, সেটা সরাসরি মাথার ভেতর ঢুকে পড়ছিল। মনে হচ্ছিল কেউ আমার মাথার খুলির ভেতর বসে জপ করছে। তখনই বুঝে যাই কর্ণপিশাচিনী এসেছে। কর্ণপিশাচিনীর প্রথম আঘাত চোখে পড়ে না, সে শব্দ দিয়ে আক্রমণ করে। সে কথা বলে না, স্মৃতি দিয়ে নাড়িয়ে দেয়। পুরনো আওয়াজ, চেনা কণ্ঠ, ভুলে যাওয়া কথা সব একসাথে কানে ঢুকিয়ে দেয়। আমি তখনই মাটিতে আসন পাতি, তারামায়ের জপ করতে শুরু করি। মন্ত্র শুরু হতেই চাপ বাড়তে থাকে। মন্ত্রের মাঝখানেই হঠাৎ এক কণ্ঠ আমার কানে কর্কশ স্বরে ফিসফিস করে বলে ওঠে, কি চেনা যায়। দাদুর ঠোঁট কাঁপছিল। এটাই ওদের ভয়ঙ্কর দিক, কর্ণপিশাচিনী নিজের গলা ব্যবহার করে না। বীরভূমের জঙ্গলে যে গলাটা শুনেছিলাম এ ঠিক একই গলা। ও তখন দূরে কোথাও বসেছিল, শয়তান তান্ত্রিক কর্ণপিশাচিনীর ভেতর দিয়ে সে আমার কানে ঢুকেছিল, তুই আবার আমার সাধনায় বাধা দিতে এসেছিস। ওর দ্বিতীয় আঘাতটা হল বিভ্রান্তি, একসাথে অনেক আওয়াজ, কোনটা আসল বোঝা যায় না। আমি তখন নিজের শ্বাস কমতে শুরু করেছি, শ্বাস হারালে শেষ। হঠাৎ মেয়েটা মাটিতে পড়ে যায়। কি ভাবছ, সব শেষ? না, তখনই আসল লড়াইটা শুরু হয়। মেয়েটার মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে, তবু চোখ বন্ধ হল না। কর্ণপিশাচিনী তখন শরীর ব্যবহার করতে শুরু করে, সে কানে নয় স্নায়ুতে ঢুকে পড়েছে। আমার মাথা ফেটে যাচ্ছিল, মনে হচ্ছিল ভেতর থেকে কেউ শিরা উপশিরাগুলো ধরে টান দিচ্ছে। তখনই একটি বিকট চিৎকার ভেসে আসে, সেটা কোনো মানুষের চিৎকার না। সেই শব্দে বাতাস কেঁপে ওঠে, ঘরের মেঝেতে ফাটল ধরার উপক্রম। ঠিক তখনই শয়তান তান্ত্রিকের উপস্থিতি পরিষ্কার হয়। সে সামনে আসেনি, দরকারও ছিল না, কর্ণপিশাচিনী ছিল তার অস্ত্র। আমি হঠাৎই তার নাম উচ্চারণ করি, যে নাম সে লুকিয়ে রেখেছিল। নাম শুনেই কর্ণপিশাচিনী থমকে যায়, কারণ নাম মানে বন্ধন। মেয়েটা হঠাৎ নিস্তেজ হয়ে পড়ে, কিন্তু শেষ আঘাত তখনও বাকি। তান্ত্রিক আমার কানে ফিসফিস করে বলে ওঠে, এটা শেষ নয়। ওই রাতেই বুঝে গিয়েছিলাম এটা উদ্ধার নয়, এটা যুদ্ধ। পুরনো শত্রুতার নতুন অধ্যায়। রাতের শেষ প্রহরে বিশেষ পদ্ধতিতে সংকল্প নিয়ে তারামায়ের ধ্যানে বসতেই সব পরিষ্কার হয়ে যায়। আমি জানতাম যদি আমি সেখানে না যাই তাহলে এই বাড়ির কেউ বাঁচবে না। বুঝেছিলাম সে আবার ডেরা বেঁধেছে চন্দ্রপুরের বাইরে শুকনো বনের ভেতর। পরদিন ছিল অমাবস্যা। আমি জানতাম আজ রাতেই চূড়ান্ত কিছু করতে হবে, নইলে সব শেষ। সেই অমাবস্যার রাতে আমি আমার গাত্র বন্ধন করে গুরুর শেখানো তন্ত্রবিদ্যার একটি সুরক্ষা বলয় বাড়িটির চারপাশে তৈরি করে চন্দ্রপুর লাগোয়া বনের দিকে এগোলাম। বনে ঢোকার সময় আমি বুঝেছিলাম এবার কিছু একটা আমার পিছু ডাকবে। ভট্টাচার্য দাদুর কণ্ঠ এবার সতর্কতায় ভরা। অমাবস্যার রাত মানে অন্ধকার, কিন্তু সেদিনের অন্ধকারটা ছিল আলাদা। চন্দ্রপুরের বাইরে বনের দিকে যাওয়ার রাস্তায় কোনো কুকুর ডাকছে না, ঝিঁঝি পোকার শব্দ নেই। জঙ্গল আগে থেকেই জানত আজ যা হবে সেটা দেখার মতো নয়। আমি একাই গিয়েছিলাম, সঙ্গে শুধু জপমালা আর গুরুর দেয়া রুদ্রাক্ষ। কর্ণপিশাচিনী আগে থেকেই আমার কানে ঢুকতে শুরু করেছিল, কেউ হাঁটছে, কেউ কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু সামনে তাকাতেই কিছু দেখা যায় না। আমি হাঁটা থামাইনি। কর্ণপিশাচিনীর প্রথম কাজ মানুষকে থামিয়ে দেয়া, দাঁড় করিয়ে দেয়া। কর্ণপিশাচিনী সবসময় সত্যের মতো শোনায়। আমি নিজের কানে আঙুল দিলাম না, দিলে সেটাই হবে সবচেয়ে বড় ভুল। আমি মন্ত্র শুরু করতেই শব্দগুলো জোরে হতে লাগলো, একসাথে অনেক কণ্ঠ, চেনা মানুষের গলা, মৃতের গলা, এমন সব নামে ডাকছিল যাদের নাম আমি কখনো কাউকে বলিনি। আচমকাই মাথার ভেতর চাপ বাড়তে শুরু করে, মনে হচ্ছিল খুলিটা ভেঙে যাবে। আমি হাঁটু মুড়ে বসে পড়লাম। ঠিক তখনই বুঝলাম কিছু অদৃশ্য ছায়া ঘিরে ফেলেছে। কর্ণপিশাচিনী একা নয়, সে একসঙ্গে অনেকগুলো রূপ নিয়েছে। এক সেকেন্ডের জন্য শব্দ থেমে যায়, ঠিক সেই মুহূর্তে সে সামনে আসে, শয়তান তান্ত্রিক। এবার আর দূরে নয়, চোখে চোখ। ওর চোখে আগুন নেই, আছে ঠান্ডা হিসেব। সে কথা বলেনি, হঠাৎ আমার কানে রক্ত নামতে শুরু করল। আমি উঠে দাঁড়াতে পারছিলাম না, বনটা যেন অদ্ভুতভাবে ঘুরছিল, মাটি সরে যাচ্ছিল। তান্ত্রিক তখন হাত তুলল, শুধু অদৃশ্যে কিছু ইশারা করে মন্ত্র পড়তে শুরু করল। কেউ বলছিল ওকে বাঁচাও, কেউ বলছিল আমাকে আগে শোন। আমি জানতাম একে আঘাত করা যাবে না, এর পরিবর্তে একে শুনতে অস্বীকার করতে হবে। চোখ বন্ধ করিনি, সব শুনছিলাম কিন্তু শব্দকে আমল দেইনি। এই জায়গাতেই বেশিরভাগ তান্ত্রিক হেরে যায়। শয়তান তান্ত্রিক তখন মন্ত্র থামিয়ে হেসে উঠে বলল, তুই কি জানিস মেয়েটা এখন কি শুনছে? আমি তখনই সিদ্ধান্ত নিই, এমন একটা সিদ্ধান্ত যেটা গুরুরা আমাকে শেখায় না, শুধু সংকটেই বোঝা যায়। আমি নিজের শ্রবণ শক্তির ওপর বন্ধন বসাই। আমি মন্ত্র শেষ করতেই চারপাশ হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়, আগুন নিভে যায়, বাতাস থেমে যায়, আর তান্ত্রিক সে চিৎকার করে ওঠে। আমি তখন সব শব্দ উপেক্ষা করে শুধু একটাই নাম বললাম, মা তারা। গুরু যা শিখিয়েছিলেন আজ সব প্রয়োগ করার সময় এসেছে। শরীরের শেষ শক্তিটুকু দিয়ে মাটিতে রেখা কাটলাম, ও সেটা দেখতে পায়নি। কর্ণপিশাচিনীর চোখ তখন অন্ধ। আমি সেই সুযোগটা নিয়ে রেখার ভেতরে ঢুকে পড়ে মাটিতে আঘাত করতেই আগুন দুলে উঠল। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে বলল, থাম। সেই প্রথম আমি তার গলায় ভয়ের আভা পেলাম। আর এক মুহূর্ত দেরি না করে আমি একটা নিষিদ্ধ মন্ত্র জপ করলাম, যেটা একবারই বলা যায়। কর্ণপিশাচিনী তখন পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে, সব আওয়াজ একসাথে মাথার ভেতর যেন ছুরি চালাচ্ছে। তান্ত্রিক হাঁটু গেড়ে বসে পড়েছে, ওর কান থেকে রক্ত বেরোচ্ছিল। কর্ণপিশাচিনী ওকে ছেড়ে চলে গেছে। শয়তান তান্ত্রিক তখন চেঁচিয়ে বলে ওঠে, তুই জিতেছিস, তুই শুধু সাময়িকভাবে আটকেছিস। ডেরাটা ভেঙে পড়ে, তান্ত্রিক অদৃশ্য হয়ে যায়, কিন্তু যাওয়ার আগে সে শেষবারের মতো বলে, আমি আবার আসব। আমি জানতাম। এদিকে সেই মুহূর্তের দূরে চন্দ্রপুরে মেয়েটার চিৎকার থামে। মেয়েটা বেঁচে যায়, ধীরে ধীরে সুস্থ হয়, কিন্তু কিছু কিছু শব্দ কখনো পুরোপুরি ফেরে না। আজও গভীর রাতে আমি হঠাৎ কোনো শব্দ শুনতে পাই না, শুধু বুঝতে পারি কেউ কথা বলতে চাইছে। ওই রাতে আমি জিতিনি, শুধু বেঁচে ফিরেছিলাম। কর্ণপিশাচিনীকে হারানো যায় না, ও শুধু দূরে ঠেলে দেয়, আর সাধনা ভাঙা মানে জেতা নয়। সবাই ভেবেছিল সব শেষ, কিন্তু অশুভ কখনো পুরোপুরি শেষ হয় না, তারা শুধু চুপ করে। পরের দিন সকালে চন্দ্রপুরে সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু আলোটা কেমন ফ্যাকাশে। পাখি ডাকেনি, গাছের পাতাও নড়েনি। সত্যনারায়ণ মশাই আমার পায়ে পড়ে কৃতজ্ঞতা ভরা কান্না কাঁদছিলেন, কারণ তার নাতনি অনেকদিন পর সেই প্রথমবার শান্তিতে ঘুমিয়েছে। মেয়েটা চোখ খুলে আমাকে দেখে শুধু বলেছিল, ও চলে গেছে। এই কথাটা শুনেই আমার বুকটা কেঁপে উঠেছিল, কারণ কর্ণপিশাচিনী চলে যায় না। পরে কয়েকদিন গ্রামে অদ্ভুত জিনিস ঘটতে শুরু করে। মাঝরাতে লোকে শুনতে পায় দূরে কেউ নাম ধরে ডাকছে, আবার কেউ বলতো ঘুম ভেঙে গেছে, কিন্তু চারপাশে কোনো শব্দ নেই। কুকুরগুলো কান খাড়া করে বসে থাকত, অথচ ডাকত না। আমি জানতাম ও শেষ চেষ্টা করবে, বদলা নিতে চাইবে। ঘটনার তিন রাত পরেই সেটা ঘটেছিল। সেদিন ছিল অমাবস্যার পরে শুক্লপক্ষের তৃতীয়া, রাত তখন প্রায় দুটো হঠাৎ ঘুম ভেঙে যায়, কোনো শব্দে না, কানে হঠাৎ চাপ পড়ে। আমি বুঝতে পারি এটা স্বপ্ন না। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, তবু কানে আওয়াজ ঢুকছে। এবার একটাই কণ্ঠ, শয়তানটার কণ্ঠ না, কর্ণ পিশাচিনীর নিজের কণ্ঠ। ও এবার সরাসরি এসেছে কোনো মাধ্যম নিয়ে নয়, কোনো শরীর নিয়ে নয়। আমি দাঁড়াতে গিয়ে পড়ে যাই। কর্ণ পিশাচিনী তখন কানে কিছু মন্ত্রের মতো ঢুকাতে শুরু করে। মন্ত্রনা শব্দের ভাঙা অংশ, অসম্পূর্ণ, কিন্তু প্রতিটা শব্দ স্নায়ুতে আঘাত করে। আমি সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়ি, চোখ বন্ধ করি। হঠাৎ সব স্মৃতি একসাথে ভেঙে পড়ে। কর্ণ পিশাচিনী ফিসফিস করে বলছে,
তুই ক্লান্ত।
আমি চমকে উঠি, নিজের কণ্ঠ কানে শোনা সবচেয়ে বিপজ্জনক। তখন মানুষ নিজের সঙ্গেই কথা বলতে থাকে। আমি শেষ সিদ্ধান্তটা নেই, যেটা আমার কখনো করা উচিত ছিল না। এতে বিপদের আশঙ্কা ছিল, তবুও ঝুঁকি নিয়ে নিজের সাধনার বন্ধন খুলে ফেলি, নিজেকে উন্মুক্ত করি। সেটা ছিল একটা ফাঁদ। ঘরের ভেতর হঠাৎ বাতাস ভারী হয়ে ওঠে। কর্ণ পিশাচিনী তখন আমার ভেতরে ঢোকার চেষ্টা করে। এটাই ছিল ওর ভুল। আমি ঠিক সেই মুহূর্তে তারামায়ের নাম উচ্চারণ করে বিশেষ মন্ত্র জপ করি এবং একটি তামার পাত্র সামনে রাখি। সেই মন্ত্র শুধু একবারই বলা যায়। ঘরের ভেতর সব শব্দ ফেটে পড়ে, মাথার ভেতর আগুন জ্বলে ওঠে, কিন্তু আমি চিৎকার করিনি। কোনো শব্দ নেই, এমনকি নিজের শ্বাসের শব্দও না। আমি চোখ খুলে দেখি মেঝেতে পাত্রটা কালো হয়ে গেছে। ওটাই কর্ণ পিশাচিনীর ছেড়ে যাওয়ার চিহ্ন। ও মরেনি, কিন্তু শয়তান তান্ত্রিকের সাথে ওর সম্পর্ক সেদিন শেষ হয়ে গিয়েছিল। আমি জানি কর্ণ পিশাচিনী কাউকে ক্ষমা করে না। যে সাধক তাকে বলিরূপে ভোগ দিতে পারেনি তাকে সে ছাড়বে না নিশ্চিত। তারপর থেকে আর কোনো খবর পায়নি, না তান্ত্রিকের না কর্ণ পিশাচিনীর। মেয়েটা বড় হয়েছে, এখন সে ভালো আছে, তবে একটা জিনিস বদলায়নি, আজও সে জোরে কোনো শব্দ সহ্য করতে পারে না। আমি চন্দ্রপুর ছাড়ার সময় বনের দিকে আর একবার তাকিয়েছিলাম। ডেরার জায়গায় কিছুই ছিল না, শুধু মাটি আর নীরবতা। কিন্তু বাঁধন একদিন না একদিন দুর্বল হবেই। কর্ণ পিশাচিনী বাঁধা পড়েছে ঠিকই। এই কথাগুলো আমি সাধারণত সবাইকে বলি না, কারণ কিছু জ্ঞান শুনলে মানুষ রাগের মতো থাকে না। একটা কথা মনে রেখো, কর্ণ পিশাচিনী কোনো রক্ত পিপাসু দানব নয়। সে চিৎকার করে আসে না, সে আসে অনুমতি নিয়ে, সোনার অনুমতি। তাই তো বলি, সব ফিস ফিস সোনার জন্য নয়। নিজের কানের লতির ওপর আঙুল রাখলেন দাদু। তারাপীঠে আমার গুরু একটা কথা বলেছিলেন, যে তান্ত্রিক বেশি শোনে সে বেশি দিন বাঁচে না। তখন বুঝিনি, এখন বুঝি। আমি চন্দ্রপুর ছাড়ার আগে কর্ণ পিশাচিনীকে যে পাত্রে বেঁধেছিলাম সেটা নদীতে ভাসায়নি, মাটিতে পুঁতে দেয়নি, এমন জায়গায় রেখেছিলাম যেখানে মানুষের পা পড়ে না কিন্তু কানের ডাক পৌঁছে যায়। এই কথাটা আমি আগে কাউকে বলিনি, কারণ সেই জায়গার নাম জানলে কৌতূহল জেগে উঠবে, আর কৌতূহলই কর্ণ পিশাচিনীর প্রথম খাদ্য। সেই শয়তান তান্ত্রিক আজও বেঁচে আছে কিনা আমি জানি না, কিন্তু আমি জানি তার মতো আরো অনেকে আছে, যারা নিজের সাধনার জন্য অন্যের কান ধার করে, শিশুদের, দুর্বলদের, নিঃসঙ্গদের। এজন্য বলছি, যদি কখনো গভীর রাতে হঠাৎ মনে হয় তোমার নাম নিচ্ছে কেউ, আর সেই ডাকটা যদি খুব চেনা লাগে, তখন ভুলেও তাতে সাড়া দেবে না। নিশির ডাকের মতো তিনবার ডাক শোনার অপেক্ষা করবে, তারপর ইষ্ট দেবতার নাম নিয়ে সাড়া দেবে। কারণ অনেক সময় যে ডাকটা সবচেয়ে চেনা শোনায় সেটাই সবচেয়ে বিপজ্জনক। আমি জানি আমার সময় ফুরিয়ে আসছে, যদি কোনোদিন না থাকি তখন বুঝবে কেউ না কেউ আবার শুনতে শুরু করেছে। ঘরের ভেতর যেন নীরবতার স্রোত বয়ে গেল। আমরা চুপচাপ বসে রইলাম, আর ঠিক তখনই আমার নিজের কানের ভেতর কেউ যেন ক্ষীণ স্বরে বলল, শোনো। এই ছিল ঘটনা রাসেল ভাই। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সুকান্ত মাইতি আজ অন্যরকম একটি ঘটনা শেয়ার করলাম। ভট্টাচার্য দাদু আজ নেই। 2020 ডিসেম্বরে করোনার থাবা থেকে তিনিও ছাড়া পাননি। করোনায় আক্রান্ত হয়ে সাত দিনের মাথায় আমাদের সকলকে ছেড়ে এই ইহলোক ত্যাগ করে পরলোকে চলে গেছেন। উপরওয়ালার কাছে তার আত্মার শান্তি কামনা করি। এই বলে সুকান্ত মাইতি শেষ করেছেন, ঘটনাটি খুবই অন্যরকম এবং এই ঘটনাটি আরো অনেক ঘটনার থেকে আলাদা। তারপরেও আমি ভাবলাম যে কিছু ব্যতিক্রম ধর্মী ঘটনা থাকুক না ভূত ডট কমে। কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন, খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, আপনজনদের সাথে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। মানুষের কিছু কর্ম এমন হয় যার শাস্তি শুধু তাকে নয়, তার আগামী প্রজন্মকেও ভোগ করতে হয়। আজকের এই ঘটনাটি এমনই এক ভয়ঙ্কর সত্যকে উন্মোচন করবে। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল বারি, আমরা দেওয়ানগঞ্জ জামালপুরের বাসিন্দা। আমার আব্বু একজন আলেম দিন পরিবারের সন্তান। দেওয়ানগঞ্জে ওনার কাপড়ের একটা ছোট দোকান আছে যা বেশ ভালোই চলে। তিনি তার সন্তানদের একদম ধর্মীয় অনুশাসনে বড় করেছেন। আমরা চার ভাই, এর মধ্যে তিনজন কাজের খোঁজে ঢাকা গিয়ে সেটেলড হয়েছে। আমি সবার ছোট হওয়ায় এবং আব্বুর বেশ কাছের হওয়ায় নিজের শহর আর ছাড়িনি। কোরআন হিফজ করার পর আমি ওনার সাথেই দোকানের কাজকর্ম দেখতে শুরু করি। এরপর যেটুকু সময় বাঁচত আমরা তা আল্লাহর সৃষ্টির সেবায় ব্যয় করতাম। আব্বু রুকাইয়া সারাইয়া করতেন। রুকাইয়া সারাইয়া হল ইসলামী চিকিৎসার একটি পদ্ধতি, যেখানে কোরআনের আয়াত এবং দোয়া পড়ে মানুষের ওপর থেকে জাদু, বদনজর বা জিনভূতের প্রভাব দূর করার চেষ্টা করা হয়। এটিকে সম্পূর্ণ কোরআন ও সুন্না ভিত্তিক একটি আধ্যাত্মিক চিকিৎসা হিসেবে ধরে নেওয়া হয়। যাদের এই বিষয়ে জ্ঞান আছে তারা সাধারণত নিজেরাই এটা করে থাকেন, কিন্তু আমাদের এলাকায় কোনো সমস্যা হলে সবাই আব্বুর কাছে আসত। দোকানের কাজ শেষে তিনি বাকি সময়টা মানুষের সেবায় লাগিয়ে দিতেন। আমি সবসময় ওনার সাথেই থাকতাম। অনেক সময় দোকান খোলা অবস্থাতেও কেউ ডাকতে এলে তিনি চলে যেতেন, কারণ আমি তখন দোকান সামলে নিতাম। এই আমল ছাড়াও আব্বুর মধ্যে একটি বিশেষ গুণ ছিল, তিনি স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারতেন। তিনি খুব কম মানুষকে এই ব্যাখ্যার কথা জানাতেন। মানুষের কথা শুনে যা ভালো মনে করতেন সেই অনুযায়ী কিছু পড়ে ফু দিতেন বা সমস্যার সমাধান দিয়ে দিতেন, কিন্তু সরাসরি কিছু বলা থেকে তিনি সবসময় বিরত থাকতেন। মাঝে মধ্যে ওনাকে বিরক্ত করার মতো মানুষও জুটে যেত, ওনার একমাত্র উত্তর হত নীরবতা। আমি ছোটবেলা থেকেই ওনার খুব কাছের ছিলাম, তাই অনেক কথা ও ঘটনা আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আব্বুর ওপর আল্লাহর বিশেষ রহমত ছিল। সেটা ছিল এক সন্ধ্যার ঘটনা। মাগরিবের নামাজের পর আমরা দোকান বন্ধ করছিলাম, ঠিক তখন একজন লোক খুব দ্রুত গতিতে আমাদের কাছে ছুটে এলেন। ওনার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট, চোখের নিচে কালি পড়ে গেছে, মনে হচ্ছিল বেশ কয়েক রাত ঘুমাননি। তিনি আব্বুর সাথে হাত মেলালেন। আব্বু কোনো প্রশ্ন না করেই ওনাকে দোকানের ভেতরে বসালেন এবং চায়ের কথা বললেন। উনি আমাদের এলাকার লোক ছিলেন না, কারো কাছ থেকে আব্বুর ব্যাপারে শুনেছিলেন। তিনি বললেন, হযরত আমাকে সাহায্য করুন, আমি খুব বিপদে আছি। আব্বু ওনাকে বসার ইশারা করলেন এবং বললেন, আপনি অনেক দূর থেকে এসেছেন, একটু বিশ্রাম নিন। লোকটা যে দূর থেকে এসেছে তা আব্বু কিভাবে বুঝলেন? এ নিয়ে আমি মোটেও অবাক হইনি, কারণ তিনি প্রায়ই এমন অনেক কথা বলতেন যা সাধারণ মানুষের বোধগম্য ছিল না। আব্বু ইশারা করতেই আমি সাথে সাথে ওই লোককে এক গ্লাস পানি এনে দিলাম। ওনার নাম ছিল মঈনুদ্দিন। তিনি বেশ বড় সড় সমস্যার জালে আটকে ছিলেন। তিনি জানালেন, দেড় বছর আগে ওনার মায়ের ইন্তেকাল হয় এবং এর ঠিক ছয় মাস পর ওনার বাবাও মারা যান। আসল সমস্যা শুরু হয় ওনার বাবার মৃত্যুর পর থেকে। বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। রাতে তিনি প্রায়ই ওনার বাবার গলা শুনতে পেতেন। ওনার বাবা যেন ওনাকে ডাকছেন, মঈন, মঈন। প্রথম প্রথম ওনার মনে হতো এটা মনের ভুল, কিন্তু পরে এটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়ায়। বিচলিত হয়ে তিনি নিজের বাবার কবরে ফাতেহা পড়তে যান, যেখানে ওনার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে। ফাতেহা পড়ার সময়ও তিনি ওনার বাবার গলা শুনতে পান। তিনি স্পষ্ট শুনেন ওনার বাবা তিনবার ওনার নাম ধরে ডেকেছেন। মঈন সাহেবের দৃঢ় বিশ্বাস জন্মে যায় যে ওনার বাবা নিশ্চয়ই কোনো সমস্যায় আছেন, কোনো কষ্টে আছেন, কিন্তু সমস্যাটা কি সেটা উনি বুঝতে পারছিলেন না। এই কথাটা তিনি কাউকে জানাননি। এরপর শুধু মঈন সাহেবই নন, বরং বাড়ির সবাই স্পষ্ট অনুভব করতে পারে যে বাড়িতে এক অদ্ভুত আতঙ্ক আর অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। সেই বাড়িতে ওনার স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে থাকত। ছেলেমেয়েরা খুব ছোট ছিল না। প্রথমে সবাই কিছুদিন ভেতরে ভেতরে গুমড়ে মরছিল। সবার মনেই একটা চিন্তা আসছিল, কোনোভাবে এই বাড়ি ছেড়ে পালিয়ে যাই। কিন্তু কেউ কারোর সাথে কথাটা খুলে বলতে পারছিল না। বিশেষ করে রাত বাড়ার সাথে সাথে এই ভয়ঙ্কর অনুভূতিটা আরো বেড়ে যেত। এরপর একদিন যখন সবাই ঘুমাচ্ছিল, তখন ছেলে আইমানের গগনবিদারী চিৎকারে সবাই ধড়ফড় করে ওঠে। সে উঠোনে দুহাত দিয়ে চোখ ঢেকে হাঁটু গেড়ে বসে একটানা চিৎকার করছিল। সবাই মিলে তাকে সামলানোর জন্য ঘরের ভেতরে নিয়ে এলো। তার চিৎকার থামল, কিন্তু সে তখনও থরথর করে কাঁপছিল আর অঝরে কাঁপছিল। সে জানালো তার ঘুম আসছিল না, কেমন যেন এক অদ্ভুত অস্থিরতা আর দম বন্ধ করা অনুভূতি হচ্ছিল। সে পানি খাওয়ার জন্য ওঠে, রান্নাঘরের দিকে যাওয়ার সময় তার মনে হল উঠোনে কোনো এক অবয়ব দাঁড়িয়ে আছে। সে চমকে গিয়ে ঘুরে তাকাল, একটু এগিয়ে দেখল সেখানে কিছু নেই। মনের সন্দেহ দূর করার জন্য সে সোজা উঠোনে চলে গেল আর সেখানে যা দেখল তাতে তার হুঁশ উড়ে গেল। সে দেখল তার দাদা উঠোনের এক কোণায় সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে আছেন এবং এক দৃষ্টিতে চুপচাপ তার দিকেই তাকিয়ে আছেন। এই দৃশ্য দেখা মাত্রই তার গলা চিরে চিৎকার বেরিয়ে আসে। এটা আসলে একটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা ছিল। এরপর আইমান একদম চুপ হয়ে যায়। সে সারাদিন চুপচাপ একটা কোণায় বসে থাকত। মঈন সাহেব অনেক কবিরাজের কাছেও ছুটে গিয়েছেন, কিন্তু কোনো সঠিক মানুষের দেখা পাননি। দুশ্চিন্তায় যখন সবাই একসাথে গোল হয়ে বসল, তখন এই কথাও বেরিয়ে এলো যে বাড়ির কে কি ধরনের ভয়ের সম্মুখীন হয়েছে। এই পুরো ব্যাপারটা সবার ধারণার বাইরে ছিল। উনি ওনার বাবার জীবদ্দশায় কখনো এমন কোনো অদ্ভুত আচরণ দেখেননি। বরং ওনার বাবার তুলনায় মা ছিলেন বেশ কড়া স্বভাবের নারী এবং একটু ঝগড়াটে আর বদমেজাজি। ওনার বাবা বেশিরভাগ সময় চুপচাপ থাকতেন। হ্যাঁ, তবে একটা ব্যাপার ছিল, মঈন সাহেবের মায়ের মৃত্যুর পর বাড়ির লোক প্রায়ই ওনার বাবাকে নিজের ঘরে একা একা কথা বলতে শুনতেন, অথচ সামনে কেউ থাকত না। যখন ওনাকে জিজ্ঞেস করা হতো কার সাথে কথা বলছিলেন, তখন তিনি রেগে যেতেন। বাধ্য হয়ে সবাই ওনাকে ওনার মতো থাকতে দিয়েছিল। এরপর একদিন তিনি বাথরুমে পড়ে যান। মাথায় যে আঘাত পেয়েছিলেন সেটাই শেষ পর্যন্ত ওনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বাথরুমের দরজা ভেঙে যখন ওনাকে বের করা হয়, ততক্ষণে ওনার রূহ দেহ ত্যাগ করেছে। এদিকে আইমান ঢাকায় ভর্তি হয়ে গেল। সে সেখানকার হোস্টেলে চলে গেল আর কোনোভাবেই ওই বাড়িতে ফিরে আসতে চাইল না। মঈন সাহেব এক জায়গা থেকে চিকিৎসা করিয়েছিলেন, বেশ কিছু টাকা পয়সাও খরচ করেছিলেন, তাতে কিছুদিন শান্তিও মিলেছিল। কিন্তু তারপর যা ঘটল তা আরো বেশি ভয়ানক। এবার মঈন সাহেব নিজেই ওনার বাবাকে দেখতে পেলেন এবং ঠিক সেই বাথরুমেই দেখলেন যেখানে ওনার মৃত্যু হয়েছিল। রাত তখন আড়াইটার মতো বাজবে। মঈন সাহেব বাথরুমে যাওয়ার জন্য ওঠেন এবং ভেতরে ঢোকেন। দরজা বন্ধ করে পেছনে ঘুরতেই তিনি দেখলেন এক কোণায় ওনার বাবা সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে। আছেন। এই দৃশ্য দেখে ওনার রূহ শরীর থেকে বের হয়ে যাওয়ার জোগাড়। তিনি বিদ্যুতের বেগে বাথরুম থেকে দৌড়ে বেরিয়ে এলেন। ওই কয়েক মুহূর্তে ওনার অবস্থা এমন শোচনীয় হয়ে পড়ে, সেই মুহূর্তে তিনি ওই ভয়ঙ্কর গোপনীয়তা তারপরেও বাড়িতে কাউকে জানাননি। কিন্তু তারপর থেকে আবারও সেই অদ্ভুত আওয়াজগুলো উপদ্রব শুরু করল। সারা বাড়িতে আবার সেই পুরনো ভয় আর আতঙ্ক। ছোট মেয়েটা প্রায়ই বসে কাঁদতে শুরু করত। বড় মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল। যেদিন তাকে পাত্রপক্ষ দেখতে বাড়িতে এলো, ঠিক সেদিনই পুরো বাড়িতে মারাত্মক এক বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ওনার স্ত্রীর ভাষ্য মতে, দুবার এমন ঘটনাও ঘটেছে যে সকালে রান্নাঘরে ঢুকেই তিনি পুরো ঘরে গ্যাসের গন্ধ পান। তিনি সাথে সাথে জানালা দরজা খুলে দেন। যদি সঠিক সময় তিনি খেয়াল না করতেন, তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আর একদিন বাড়ি থেকে সব ছুরি আর কাঁচি গায়েব হয়ে যায়। যখন খুঁজে খুঁজে সবাই ক্লান্ত, তখন বাজার থেকে নতুন কিনে আনা হল। পরের দিন দেখা গেল সেই হারানো ছুরি আর কাঁচিগুলো ঠিক আগের জায়গাতেই রাখা আছে। মঈন সাহেবের মনের ভেতর এই ভয়টা কাজ করছিল যে তিনি ওনার বাবাকে যে বিভৎস অবস্থায় দেখেছেন, ওনার স্ত্রী বা মেয়েরাও আবার সেই অবস্থায় না তাকে দেখে ফেলে। আমি আব্দুল বাড়ি। আমার আব্বু এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে ওনার সব কথা শুনছিলেন। আব্বুর চেহারায় কোনো অবাক হওয়ার ভান বা ঘাবড়ে যাওয়ার ছাপ ছিল না, সেখানে ছিল কেবল এক গভীর গাম্ভীর্য। মঈন সাহেব কারো কাছ থেকে আমাদের ঠিকানা পেয়ে এক ছুটে এখানে চলে এসেছিলেন। সম্ভবত তিনি আরো অনেক কিছুই বলতে চাচ্ছিলেন, কিন্তু বলতে বলতে তিনি ক্লান্ত হয়ে এক সময় চুপ হয়ে যান। কিছুক্ষণ নীরব থাকার পর আব্বু এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন, যেন গভীরভাবে কিছু একটা ভাবছেন। এরপর তিনি বললেন, কখনো কি ওনার ঘরে এমন অদ্ভুত কিছু দেখেছেন? কোনো তাবিজ, বিদ্ঘুটে কোনো বই, এমন কিছু যা আপনার বোধগম্য হয়নি? মঈন সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, হয়তো একটা ব্যাপার আছে, তবে আমরা কখনো সেদিকে খুব মনোযোগ দেইনি। বাবা মাঝে মাঝে রাতে বাড়িতে থাকতেন না। উনি সারা রাত কোথায় থাকতেন আমরা কিছুই জানতাম না। আমরা জিজ্ঞেস করলেও তিনি সরাসরি এড়িয়ে যেতেন। মাও ওনাকে সবসময় সমর্থন করতেন। মঈন সাহেবের কথা শুনে আব্বু নিজেই বলে উঠলেন, ফজরের নামাজের পর আমরা আপনার বাড়িতে আসব। মঈন সাহেব সাথে সাথে বলে উঠলেন, হজরত, সমস্যাটা কি খুব গুরুতর? আব্বু সরাসরি উত্তর না দিয়ে বললেন, অনেক সময় মানুষ এমন কিছু ভুল করে ফেলে যার সমাধান করা আর তার পক্ষে সাধ্যকুলই না। আমি ওনার কাছ থেকে ঠিকানা ও বিস্তারিত লিখে নিলাম। তারপর তিনি চলে গেলেন। দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা হওয়ার সময় আমি আব্বুকে জিজ্ঞেস করেই ফেললাম, আব্বু, ওনাদের বাড়িতে কি কোনো সত্যি সমস্যা আছে, মানে জিনের উপদ্রব? তিনি সাথে সাথে উত্তর দিলেন না, ধীর পায়ে হাঁটতে হাঁটতে বললেন, হাব্বারে, সবকিছুর পেছনে জিন থাকে না, বরং কিছু জিনিস মানুষের নিজের কর্মের ফল হয়ে দাঁড়ায়। তারপর তিনি হঠাৎ থেমে গেলেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, মানুষ অন্য কিছুতে এতটা ভয় পায় না, কিন্তু সে আতঙ্কের শেষ সীমায় পৌঁছে যায় যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়া নিজের কোনো প্রিয়জনকে ওই অবস্থায় দেখতে পায়। আর আমার সন্দেহ যদি সত্যি হয়, তবে এই সমস্যাটা অনেক পুরনো। কথাটা একদম খাঁটি সত্য। এক মুহূর্তের জন্য আমিও ভাবলাম, পৃথিবী থেকে চলে যাওয়া কাউকে যদি আমি নিজেও ওই অবস্থায় দেখি, তবে আমিও চরম আতঙ্কের শিকার হব। যদিও আমি আব্বুর কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এখনও আমার অনেক কিছু শেখার বাকি আছে, আমি তখনও জানতাম না যে কিছুদিন পর আমাকেও ঠিক একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে। পরের দিন ফজরের পর আমরা ওনাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম। মঈন সাহেব নিজেই দরজা খুলে খুব সম্মানের সাথে আমাদের ভেতরে নিয়ে গেলেন। বাড়িটা পুরনো হলেও বেশ বড়সড় এবং খুব সুন্দর কাঠামোতে তৈরি। আব্বু ড্রয়িং রুমে বসতে নিষেধ করলেন। আমরা ওনাদের বাড়ির উঠোনেই বসলাম। আশ্চর্যের বিষয় হল, সেদিন আব্বু কোনো রুকাইয়া সরাইয়া কিছুই করলেন না, এমনকি এ বিষয়ে কোনো কথাও বললেন না। তিনি একেবারেই নিশ্চুপ। কিছুক্ষণ পরপরই আব্বু কেমন যেন চমকে উঠছিলেন। চা দেয়া হল, কিন্তু তিনি তাতে হাত পর্যন্ত দিলেন না। একটা কথা না বললেই নয়, ওনার ব্যক্তিত্বের মাঝে এক অদ্ভুত গাম্ভীর্য ও প্রতাপ ছিল। তিনি চুপ করে থাকলে ওনার সাথে নিজ থেকে কথা বলার সাহস কারো হতো না। ওই মুহূর্তে ঠিক একই গাম্ভীর্য অনুভব করেছিলাম আমি। মঈন সাহেবের তো দূরের কথা, আমার নিজেরও তখন কোনো কথা বলার সাহস ছিল না। এই বাড়িটা কার? আব্বু হঠাৎ ওনাকে প্রশ্ন করলেন। মঈন সাহেব সাথে সাথে জবাব দিলেন, এটা আমার বাবার বাড়ি। আব্বুর পরের কথাটা ছিল বেশ আশ্চর্যজনক। তিনি বললেন, মঈন সাহেব, আগে এই কথাটা, পরের কথা পরের কথা, আগের। আব্বু কথা বলতে পারছিলেন না, উনি অসুস্থ হয়ে গেলেন। আমি দ্রুত ওনাকে বাড়ি ফিরিয়ে আনলাম। সাধারণ সর্দি কাশি বা জ্বরকে তো আব্বু পাত্তাই দিতেন না, এবার যে কি হল তিনি একদম বিছানায় পড়ে গেলেন। আর মাত্র তিন দিনের মাথাতেই আমার আব্বু আল্লাহর কাছে পাড়ি জমালেন। এটা আমাদের জন্য এক বিশাল বড় ধাক্কা ছিল। আমাদের কল্পনাতেও ছিল না যে আব্বু আমাদের এভাবে হঠাৎ করে ছেড়ে চলে যেতে পারেন। খবর পেয়ে ভাইরাও এলো এবং কুলখানির পর তার আবার ফিরে এলো। আব্বু নিজের জীবদ্দশাতেই শরীয়ত অনুযায়ী সম্পত্তির বাঁটোয়ারা করে দিয়ে গিয়েছিলেন। আমার ভাগ্যে ওনার দোকানটা পড়েছিল। ভাইদের অনেক জোরাজোরি ছিল যেন আমি আর মা তাদের সাথে চলে যাই, কিন্তু আমি এই দোকান আর বিশেষ করে আব্বুর আধ্যাত্মিক সেবামূলক এই কাজগুলো অসম্পূর্ণ রেখে চলে যেতে চাই না। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছিলেন, আমিও তার এই কাজটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। তাছাড়া মায়ের ওদিকে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করল। প্রতি বৃহস্পতিবার আসরের সময় আমাদের বাড়িতে খুব সুন্দর এক সুগন্ধি ছড়িয়ে পড়তে লাগল। এই ঘটনা আব্বুর মৃত্যুর 40 দিন পর্যন্ত চলতে থাকল। বাড়িতে আরো এমন অদ্ভুত কিছু ঘটনা ঘটল যা দেখে আমাদের মনে হতো যেন এগুলো আব্বু নিজেই করছেন। 3 মাস পর একদিন মঈন সাহেব হঠাৎ করে আমার দোকানে এসে হাজির। আমার স্পষ্ট মনে আছে আব্বু ওনার কাজটা আর করতে পারেননি। এরপর উনিও আর আসেননি, আর আব্বুকেও জীবন তার সুযোগ দেয়নি। আমি অত্যন্ত হাসি মুখে ওনার সাথে দেখা করলাম। ওনাকেও দেখতে বেশ ফুরফুরে আর তৃপ্ত মনে হচ্ছিল। সালাম আর কুশল বিনিময়ের পর যখন তিনি আব্বুর কথা জিজ্ঞেস করলেন, তখন আমি একদম চুপ হয়ে গেলাম। আমি যখন ওনাকে জানালাম যে আব্বুর ইন্তেকাল হয়েছে, তখন তিনি রীতিমতো আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। তিনি অনেকটা সময় একদম স্তব্ধ হয়ে বসে রইলেন। এই খবরটা শুনে বেশ জোরে সোরেই ধাক্কা খেয়েছিলেন তিনি, ভীষণ বিষণ্ণ দেখাচ্ছিল ওনাকে। এরপর যখন তিনি মুখ খুললেন, তখন ওনার কথা শুনে আমি উল্টো চিন্তায় পড়ে গেলাম। তিনি বলছিলেন, 1 মাস আগেও তো উনি একদম সুস্থ ছিলেন, হঠাৎ করে এমন কি হল? আমি মনে মনে ভাবছিলাম ওনার এই কথার আসলে কি অর্থ হতে পারে। ওনার পরের কথাটা আমাকে পুরো হতবাক করে দিল। তিনি আব্বুর জন্য মন ভরে দোয়া করছিলেন, কারণ ওনার মতে আব্বুর জন্যই নাকি ওনাদের বিশাল সমস্যার সমাধান হয়েছে। আব্বু যদি ওনাকে সাহায্য না করতেন, তবে যে কি হতো কেউ জানে না। আমি আর থাকতে না পেরে ওনাকে জিজ্ঞেস করেই ফেললাম, আব্বু আপনার সাহায্য কিভাবে করলেন? উনি তো 3 মাস আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন। এবার কিন্তু অবাক আর চিন্তিত হওয়ার পালা ওনার ছিল। তিনি কোনোভাবেই এই কথা মানতে রাজি হচ্ছিলেন না যে আব্বু আর এই পৃথিবীতে নেই। ওনার দাবি অনুযায়ী আব্বু নিজেই ওনার চিকিৎসা করেছেন, ওনার সমাধান দিয়েছেন এবং ওনার সাথে দেখাও করেছেন। আমি ওনাকে বললাম, আমাকে একটু বিস্তারিত খুলে বলুন তো, ঠিক কি হয়েছিল? সেদিন আমরা ওনাদের বাড়ি থেকে ফিরে আসার পর মঈন সাহেব খুঁজে খুঁজে বাড়ির সমস্ত কাগজপত্র বের করেন। সেগুলো ওনার বাবার নামেই করা ছিল। তিনি এই ভেবে কাগজপত্রগুলো একটা কোটের পকেটে রেখেছিলেন যে সেগুলো নিয়েই তিনি আব্বুর দরবারে হাজির হবেন। কিন্তু সেই রাতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল যা সবার হুঁশ উড়িয়ে দিল। ওই রাতে তিনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন ওনার বাবা সেই একই অপ্রস্তুত অবস্থায় দরজার কাছে দাঁড়িয়ে আছেন আর নিজেকে ঢাকার জন্য সেই কোটটাই গা থেকে নামিয়ে পড়তে চাইছেন। কিন্তু যেই মাত্র ওনার বাবা ওই কোটটা গায়ে জড়ান, সাথে সাথেই কোটে আগুন ধরে যায় এবং তিনি ভয়ঙ্করভাবে চিৎকার করতে শুরু করেন। এই বিভৎস দৃশ্য দেখে মঈন সাহেব ওনাকে বাঁচানোর জন্য দৌড়ে যান, কিন্তু তিনি ওনাকে বাঁচাতে পারেন না। এরপরেই পুরো দৃশ্যটা স্লেটের লেখার মতো একদম মুছে পরিষ্কার হয়ে যায়। সেখানে না ওনার বাবা আছেন, না সে আগুন। তিনি সেখানেই মাটিতে বসে কাঁদতে শুরু করেন। ওনার নজর মাটিতে থাকা কাগজগুলোর দিকে যায়। হয়তো যে মুহূর্তে কোর্টে আগুন লেগেছিল তখন বাড়ির কাগজপত্রগুলো মাটিতে ছিটকে পড়েছিল। এবার তিনি যখন ওই কাগজগুলো হাতে তুললেন তখন তিনি দেখতে পেলেন সেই কাগজে অন্য কারো নাম লেখা আছে। ঠিক এই দৃশ্য দেখা মাত্রই ওনার ঘুম ভেঙে যায়। উনি মুহূর্তেই পরিষ্কার বুঝে যান যে ওনাকে ওই কাগজগুলোর আসল সত্য বের করতে হবে। পরদিন সকাল থেকেই তিনি তোড় ঝাঁপ আর খোঁজাখুঁজি শুরু করেন। কাজটা কঠিন ছিল ঠিকই, কিন্তু একেবারে অসম্ভব ছিল না। এলাকার বেশ কয়েকজন পুরনো মানুষের কাছ থেকে আসল সত্যটা বেরিয়ে এল। এই বাড়িটা মূলত মুজিদ আলমের ছিল। তিনি, ওনার স্ত্রী এবং এক ছেলে এখানে থাকতেন। একটি মর্মান্তিক দুর্ঘটনায় ওনার স্ত্রী ও ছেলে মারা যান। সেই সময়ে মঈন সাহেবের বাবা তাদের পাশেই ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তিনি ওই বিপদের সময় মুজিদের পাশে দাঁড়ান, তাকে সান্ত্বনা দেন এবং সামলে রাখেন। মুজিদ তখন ওনাকে নিজের কাছের মানুষ ভাবতে শুরু করেন। মুজিদের আপন বলতে কেউ ছিল না, কেবল দূরের কয়েকজন আত্মীয় ছিল যারা খুব লোভী প্রকৃতির। কিন্তু মঈন সাহেবের বাবা মুজিদের পিঠে নির্মমভাবে ছুরি চালান। প্রথমত তিনি মুজিদের ওপরে কালো জাদু করান। শুধু যে ধোঁকা দিয়ে বাড়িটা নিজের নামে লিখিয়ে নিয়েছিলেন তাই নয়, ওনার আসল উদ্দেশ্য ছিল মুজিদ যেন মরে যায়। কিন্তু সেই জাদুর প্রভাবে মুজিদ প্রাণ হারায়নি। তখন তিনি নিজের স্ত্রীর সাথে হাত মিলিয়ে মুজিদের নামে এই জঘন্য অপবাদ রটান যে মুজিদ নাকি ওনার স্ত্রীর সম্মানে আঘাত এনেছেন। মুজিদ আগে থেকে দুঃখে জর্জরিত ছিল, অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন তিনি। এত বড় মিথ্যা অপবাদ তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। ওনার কাছে মনে হয়েছিল যেন ভরা বাজারের মাঝখানে কেউ ওনার চরম মানহানি ঘটিয়েছে। ঠিক এর পরের দিনই হার্ট অ্যাটাক করে ওনার মৃত্যু হয়। এরপর এই বাড়িটা পুরোপুরি ওনাদেরই হয়ে যায়। ঘটনার পর মুজিদের সেই দূরের আত্মীয়রা সম্পত্তির দাবিদার হয়ে এসেছিল ঠিকই, কিন্তু ওনাদের কাছে পাকাপোক্ত কাগজ না থাকায় কেউ কিছু করতে পারেনি। এরপর থেকে ওনারা এই বাড়িতে দিব্য জীবন কাটিয়ে দেন। হাল্লাও ওনাদের বেশ ভালোই ছাড় দিয়ে রেখেছিলেন, কিন্তু মানুষকে তো তার প্রত্যেকটা কর্মের হিসাব কড়ায় কণ্ডায় বুঝিয়ে দিতে হয়। ওনাদের সাথেও ঠিক তাই ঘটেছিল। ওনার বাবার মৃত্যুর পর ওই বাড়ির কি করুণ অবস্থা হয়েছিল তা তো আমরা আগেই শুনেছি। এই সমস্ত তথ্য জোগাড় করে মঈন সাহেব যখন আব্বুর কাছে আসেন তখন আব্বুর সাথে ওনার দেখা হয় মার্কেটের বাইরে। সব কথা শুনে আব্বু শুধু একটা কথাই বলেছিলেন, এই বাড়ি এক্ষুনি ছেড়ে দিন। মুজিদ আজ এই দুনিয়ায় নেই, তবু এই সম্পদ ওনার নামে সদকা করে দিন, কারণ এই পাপের কারণে আপনার বাবার উপর যে ভয়াবহ আজাব হচ্ছে তা আপনাদের আগামী প্রজন্ম পর্যন্ত করাবে। কাজটা অত্যন্ত কঠিন ছিল, কিন্তু মঈন সাহেব তা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। এই পুরো প্রক্রিয়ার মাঝে তিনি আব্বুর সাথে তিন থেকে চারবার দেখা করতে আসেন। প্রতিবারই আব্বুর সাথে ওনার দেখা হতো ওই মার্কেটের বাইরে। আব্বু ওনাকে কিছু উপদেশ দিতেন এবং দোয়া দরুদ পড়তে বলতেন। শেষবারে সাক্ষাতের সময় মঈন সাহেব যখন ওনাকে ধন্যবাদ জানান তখন উত্তরে আব্বু বলেছিলেন, আপনাকে তো কথা দিয়েছিলাম আপনার কাজটা করব, করতে তো আমাকে হতোই। মঈন সাহেব কোনোভাবেই মানতে পারছিলেন না যে আব্বু তিন মাস আগেই ইন্তেকাল করেছেন, কিন্তু এটাই ছিল চরম সত্য। আমি মঈন সাহেবকেও এই ঘটনা নিয়ে বেশ ঘাটাঘাটি করতে বারণ করি, নিজেও এই কথা কারোর সাথে শেয়ার করিনি। তবে আমার পূর্ণ বিশ্বাস ছিল মঈন সাহেব একদম সত্যি কথাই বলছিলেন। আমি আর মা এখনো প্রায়ই বাড়িতে আব্বুর উপস্থিতি খুব স্পষ্টভাবে অনুভব করতে পারি। তবে আমার দৃঢ় বিশ্বাস, তিনি যদি কখনো সশরীরে আমার সামনে এসেও দাঁড়ান তাহলে আমি একটুও ভয় পাব না, বরং ওনাকে দেখার বড্ড ইচ্ছে হয় আমার। এখন তিনি প্রায়ই আমার স্বপ্নে আসতে শুরু করেছেন, এতেই আমি খুশি আর পরম প্রশান্তি অনুভব করি। এই ছিল আমার ঘটনা। আমার আব্বুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই বলেই আব্দুল বারী ওনার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আব্দুল বারীর কাছ থেকে সংগ্রহ করেছেন সাবিত আলম। ঘটনাটি পাঠিয়েছেন আব্দুল বারী, দেওয়ানগঞ্জ, জামালপুর। সোর্স তানভীর ইসলাম, চরপাড়া, মেডিকেল গেট, ময়মনসিংহ। ঘটনা এখানেই শেষ। আমি জানি যে এই ঘটনাটা আপনাদের কাছেও আমার মতোই খুব বেশি রকমের রহস্যময় মনে হয়েছে। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে এই লিঙ্কটি শেয়ার করুন আপনার পরিবারের সদস্যদের সাথে, আপনজনের সাথে, বন্ধুদের সাথে। আমি শুধু চাই আরো বেশি মানুষ যেন আমাদের শুনেন। আমি জানি আপনারা চেষ্টা করছেন, আমি জানি আপনারা ছড়িয়ে দিচ্ছেন আমাদের এই চ্যানেলটি পুরো পৃথিবীর বাঙালিদের কাছে, আর সে কারণেই আপনারাই আমার সাহস, আপনারাই আমার ভরসা। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা নতুন একটা ঘটনায় যাব ইমেইলের পরে, এবারে সরাসরি যাব অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আপনি যাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন, যার সাথে সারা জীবন কাটানোর স্বপ্ন নিয়ে ঘর বেঁধেছেন, হঠাৎ যদি সেই মানুষটার চেহারাই আপনার কাছে সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, কেমন লাগবে তখন? নিজের ছদ্মবেশী স্বামীকে দেখে যখন বুঝতে পারবেন এই মানুষটা আসলে আপনার স্বামী নয়, বরং ভয়ঙ্কর কোনো অশুভ অপশক্তি, তখন আপনার মানসিক অবস্থা ঠিক কেমন হতে পারে? প্রশ্নগুলো থেকে আপাতত একটু সরে আসি। আজকের ঘটনাটি শেয়ার করেছেন মিতু আপু, নামটা অবশ্যই ছদ্মনাম। আপুর জীবনের এই ভয়াবহ অধ্যায়গুলো শুনলে যে কারো বুকের রক্ত হিম হয়ে আসবে। আমি আপুর জবানিতেই পুরো ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। বলছেন মিতু আপু, আমার নাম মিতু, আমি জন্মসূত্রে চট্টগ্রামের মেয়ে। আমাদের একটা লাভ ম্যারেজ ছিল, আমার স্বামীর নাম তারেক। তারেকের গ্রামের বাড়ি খুলনাতে। দুই ভিন্ন জেলার মানুষের মধ্যে বিয়ে হওয়াতে দুই পরিবারই প্রথমে আপত্তি জানিয়েছিল, কিন্তু পরবর্তীতে আমাদের জোরাজুরিতে সবাই রাজি হয়। বিয়েটা বেশ ধুমধাম করেই হয়। বিয়ের পর আমি 10 দিনের জন্য খুলনায় আমার শ্বশুর বাড়িতে যাই। সেখানে সেই 10 দিন আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর মধ্যে একটি ছিল। নতুন পরিবার, নতুন মানুষ, সবাই আমাকে খুব আপন করে নিয়েছিল। শ্বশুর বাড়িতে 10 দিন থাকার পর আমাদের ঢাকায় চলে আসার কথা, কারণ তারেকের অফিস ঢাকায়। ঢাকায় আসার জন্য আমরা যখন প্যাকিং করছিলাম তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমার বিয়ের সবচেয়ে দামি যে শাড়িটা ছিল সেটা গোছাতে গিয়ে দেখি শাড়িটা এক জায়গায় একেবারে পুরো ছাই হয়ে আছে। দেখে মনে হচ্ছিল কেউ যেন শাড়িটার ওপর কড়া কোনো অ্যাসিড ঢেলে দিয়েছে। আমি তো অবাক, এটা কিভাবে সম্ভব? আমি তারেককে ডাকলাম, জিজ্ঞাসা করলাম সে ভুল করে শাড়ির উপর কোনো কড়া পারফিউম বন্ধ কিছু ফেলেছে কিনা। তারেক জানালো সে এমন কিছুই করেনি। আমার খুব মন খারাপ হলো, এত শখ করে বানানো শাড়িটা এইভাবে নষ্ট হয়ে গেল। আমি তখন ভাবলাম হয়তো স্ত্রী করার সময় বা কোনোভাবে পুড়ে গিয়েছে। শাড়িটার শুধু এক দিকটাই পোড়া ছিল, ওড়না আর ব্লাউজ ঠিক ছিল। আমি তখন ওড়নার ব্লাউজের পিসটা আলাদা করে পলিথিনে মুড়িয়ে আমার ছোট বোন রিনাকে দিয়ে দিই। বলেছিলাম সে যেন এই কাপড়ের এমব্রয়ডারিটা কেটে অন্য কোনো জামায় বসিয়ে দেয়, রিনাও সেটা নিয়ে ব্যাগে রেখে দেয়। তখন আমি ঘুণাক্ষরে বুঝতে পারিনি এই শাড়ি পরার পেছনে কত বড় একটা ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। সেটা আমি অনেক পরে জানতে পারি, সে কথায় পরেই আসছি। খুলনা থেকে আমরা ঢাকায় চলে আসি। তারেক তার অফিসের খুব কাছেই বনানীতে একটা ছোট রুমের বাসা নেয়। বাসাটা ছোট হলেও দুজনের জন্য বেশ ছিমছামা সুন্দর ছিল। একটা বড় রুম, এক কোণায় কিচেন ক্যাবিনেট বসানো আর একটা অ্যাটাচড বাথরুম, তারিখ চেয়েছিল অফিসের কাছাকাছি থাকতে, যাতে জ্যামে বসে সময় নষ্ট না হয় আর সে তাড়াতাড়ি যেন বাসায় ফিরতে পারে। আমাদের নতুন সংসার খুব ভালোভাবেই শুরু হলো। প্রথম এক সপ্তাহ একদম স্বপ্নের মতো কাটল। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির দুই পরিবারই বেশ বড়। তারা একা থাকা নিয়ে আমাদের কখনো ভয় কাজ করত না। তাছাড়া আমি খুব সাহসী মেয়ে ছিলাম, একা থাকতে আমার কোনো সমস্যাই হতো না। তারেকের রুটিন ছিল সকাল 9টায় অফিসে যাওয়া আর দুপুর 1টার দিকে লাঞ্চ করতে আসা। যেহেতু অফিস থেকে বাসার দূরত্ব মাত্র 2 মিনিটের হাঁটা পথ, তাই সে রোজ দুপুরে আসত বাসায়, লাঞ্চ করে আবার অফিসে চলে যেত। সেদিনটাও অন্য সব দিনের মতোই ছিল, এক সপ্তাহ পরের কথা। তারেক দুপুরে বাসায় এলো, আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ শেষে সে অফিসে চলে গেল। আমি দরজা লক করে সে বিছানায় শুয়ে পড়লাম। ভাবলাম একটু ফোনটা ঘাটাঘাটি করি, ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম। হঠাৎ একটা আওয়াজ হলো, ঠক ঠক। আমি ওঠার আগেই দেখি দরজাটা বাইরে থেকে আনলক করা হলো। আমি ভাবলাম তারেক হয়তো কোনো ফাইল ফেলে গেছে, তাই এবার ফিরে এসেছে, কারণ তার কাছে তো এক্সট্রা চাবি আছেই। আমি বিছানা থেকে ঘুরে তাকালাম, হ্যাঁ তারেকই তো। সে সোজা এসে আমাদের বিছানার পাশে রাখা সোফাটায় বসলো। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আমি জিজ্ঞাসা করলাম। তারেক আমার দিকে খুব অদ্ভুত একটা দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখের চাউনিটা কেমন যেন অন্যরকম ছিল। সে খুব শান্ত গলায় বলল, মিতু ওঠো, সারাদিন তো ঘুমাওই, এখন একটু রেস্ট নাও। কথাটা শুনে আমার বেশ বড় রকমের খটকা লাগল। ঘুমালে তো মানুষ রেস্টই নেয়, তাহলে সারাদিন ঘুমাও আবার রেস্ট নাও, কথাটার মানে কি? কিন্তু আমি অতটা পাত্তা দিলাম না, ভাবলাম হয়তো কাজের চাপে উল্টাপাল্টা বকছে। আমি বিছানা থেকে উঠলাম, বললাম দাঁড়াও আমি তোমার জন্য এক কাপ চা বানিয়ে আনছি। তারেক কোনো কথা বলল না, সে সোফা থেকে উঠে আলমারি খুলল, সেখান থেকে নিজের টাওয়েল আর কিছু কাপড় নিয়ে সোজা বাথরুমে ঢুকে গেল। আমি দেখলাম সে বাথরুমে ঢুকে দরজাটা চাপিয়ে দিল। আমি কিচেনে গিয়ে দেখলাম কিচেনের রুমের ঠিক এক কোনায় আমি চুলা জ্বালালাম, চায়ের পানি বসালাম। হঠাৎ আমার মনে হলো বাথরুম থেকে তো কোনো আওয়াজ আসছে না। সাধারণত তারেক বাথরুমে ঢুকলে ট্যাপ ছেড়ে দেয়, পানির আওয়াজ আসে, কিন্তু আজ বাথরুমের ভেতরটা কেমন যেন পিনপতন নিরাপত্তা। আমি চুলাটা কমিয়ে দিয়ে বাথরুমের দরজার কাছে গেলাম, দরজায় কান পাতলাম, একদম চুপ, কোথাও কেউ নেই। বুকের ভেতরটা হঠাৎ করে কেমন যেন ছ্যাদ করে উঠল। আমি দরজায় নক করলাম, তারেক, এই তারেক তুমি ঠিক আছো তো? ভেতর থেকে কোনো সাড়া নেই। আমি একবার দরজার হ্যান্ডেল ধরে মোচড় দিলাম, দরজাটা লক করা ছিল না, খুলে গেল। আমি ভেতরে তাকালাম, বাথরুমের ভেতরটা সম্পূর্ণ ফাঁকা, কেউ নেই সেখানে, না আছে তারেক, না আছে তার নিয়ে যাওয়া কাপড় চোপড়। বাথরুমের মেঝে একদম শুকনো। আমি কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম, আমার মাথাটা শূন্য হয়ে গেল, পা দুটো কেমন যেন আর চলতে চাইল না, গলা শুকিয়ে কাঠ। এটা কি করে সম্ভব? আমি নিজের চোখে তাকে আলমারি থেকে কাপড় নিয়ে বাথরুমে ঢুকতে দেখলাম। এই তো মাত্র 1 মিনিট আগের কথা, আমাদের বাসাটা মাত্র 1 রুমেরই, মেইন ডোরটা আমার চোখের সামনেই। কেউ যদি বাইরে থেকে চলে যায় আমার চোখের সামনে দিয়ে যেতে হবে, কিন্তু কেউ তো যায়নি, তাহলে মানুষটা গেল কোথায়? আমি কাঁপা কাঁপা হাতে মোবাইলটা নিলাম, তারেককে কল করলাম। কয়েকবার রিং হওয়ার পর তারেক ফোন ধরল, হ্যালো মিতু বলো। তারেকের গলায় অফিসের ব্যস্ততা, তারেক তুমি কোথায়? আমার গলা কাঁপছিল। কোথায় আবার, অফিসে? এই তো একটা মিটিং এ ঢুকবো, কি হয়েছে, তোমার গলা এমন শোনাচ্ছে যে? তারেকের কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি চিৎকার করে উঠে বললাম, তুমি মিথ্যা বলছো, তুমি মাত্র বাসায় ছিলে, তুমি সোফায় বসে আমার সাথে কথা বলেছো, তারপর আলমারি থেকে কাপড় নিয়ে বাথরুমে ঢুকলে, আমি নিজের চোখে দেখেছি তোমাকে। তুমি যদি আমার সাথে প্র্যাঙ্ক করে থাকো তাহলে বলে দিচ্ছি এটা একদমই ভালো হচ্ছে না তারেক। আমি রীতিমতো কাঁদছিলাম। তারে খুব অবাক হলো, সে বুঝতে পারল আমি সত্যি সত্যি ভয় পেয়েছি। সে বলল, মিতু তুমি শান্ত হও, আমি কোনো প্র্যাঙ্ক করছি না, আমি সত্যি অফিসে, আমি এখনই আসছি, তুমি দরজা লক করে বসে থাকো। আমি ফোনটা কেটে দিয়ে বিছানায় গুটিসুটি মেরে বসে রইলাম, আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। আমি কাকে দেখলাম তাহলে, কার সাথে কথা বললাম, কে সে যে হুবহু তারেকের রূপ ধরে আমার সামনে বসেছিল? কয়েক মিনিটের মধ্যেই তারেক বাসায় চলে এলো, সে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি বাচ্চাদের মতো হাউমা করে কাঁদতে লাগলাম, তাকে সব খুলে বললাম। তারেক আমার কথা শুনে একটা বিশ্বাস করল বলে মনে হলো না। সে বলল, মিতু তুমি হয়তো ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো, ভর দুপুর বেলা 3টে বাজে, এই সময় কি এসব সম্ভব? তাছাড়া আমি লাঞ্চ করে অফিসে গেলাম, আবার আসবো কেন? আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি সজাগ ছিলাম, আমি নিজে তাকে দেখেছি, কিন্তু তারে কিছুতে বিশ্বাস করতে পারল না। সে ভাবল আমি হয়তো নতুন বাসায় একা থাকতে ভয় পাচ্ছি, তাই সেদিনই আমাকে তার বড় ভাইয়ের বাসায় রেখে আসার সিদ্ধান্ত নিল। তারেকের ভাই ঢাকার অন্য একটা এলাকায় থাকতেন। তারেক আমাকে সেখানে ড্রপ করে দিল। আমি সেখানে গিয়ে স্বাভাবিক হতে পারলাম না। বারবার সেই চেহারাটা, সেই চাউনিটা আমার চোখের সামনে ভেসে উঠল। ভাইয়ার বাসায় কয়েকদিন থাকার পর আমি আবার আমাদের বাসায় ফিরে আসি, কিন্তু আমার মনের মধ্যে ভয়টা এখনো গেঁথে আছে। রাতের বেলা ঘুমানোর সময় আমি তারেককে বলে বাথরুমের লাইটটা জ্বালিয়ে রাখতাম, কারণ অন্ধকার দেখলেই আমার দম বন্ধ হয়ে আসত। বাসায় ফেরার পর কয়েকদিন স্বাভাবিকভাবেই সব কাটল। আমি একটু একটু করে ভয়টা কাটিয়ে উঠছিলাম, কিন্তু এরপর যে ঘটনাটা ঘটল সেটা আমার রাতের ঘুম চিরদিনের জন্য কেড়ে নিল। সেদিন রাত প্রায় দুটোর মতো বাজে, আমি আর তারেক বিছানায় ঘুমাচ্ছি। বাথরুমের দরজাটা সামান্য ভেজানো, সেখান থেকে হলদেতে আলো এসে রুমের এক কোণায় পড়ছে। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। রুমের ভেতর কেমন যেন একটা স্বেচ্ছেদে গন্ধ, চারপাশটা অস্বাভাবিক রকমের ঠান্ডা। আমি চোখ খুলে বাথরুমের দরজার দিকে তাকালাম, সেখানে বাথরুমের আলো বিপরীতে একটা বিশাল বড় ছায়া দেখতে পেলাম, কোনো মানুষের অবয়ব, কিন্তু সেটার কোনো নির্দিষ্ট রূপ নেই, পুরোটাই কুচকুচে কালো, একটা অন্ধকার ধোয়ার মতো। ছায়াটা মেঝেদের সাপের মতো স্ক্রল করে আমাদের বিছানার দিকে এগিয়ে আসছে। আমি ভয় চিৎকার দিতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হচ্ছিল কেউ আমার গলাটা শক্ত করে চেপে ধরে আছে। ছায়াটা আস্তে আস্তে বিছানায় উঠে এলো, সোজা আমার গায়ের উপর এসে বসল। এত ভারী একটা ওজন, আমার মনে হচ্ছিল আমার বুকের পাঁজরগুলো ভেঙে গুড়িয়ে যাবে। ছায়াটার কোনো চোখ মুখ ছিল না, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম সেটা আমার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ একটা ভারী বিকট গলা আমার কানের কাছে এসে ফিসফিস করে উঠল, কি এখন তো বুঝতে পেরেছিস যে আমি তোর স্বামী নই, তাহলে তো চেঁচামেচি করছিস কেন? চুপচাপ শুয়ে থাকবি, আমাকে ডিস্টার্ব করবি না, আর যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে ফল খুবই খারাপ হবে। আমি যেন নিজের জীবনের শেষ মুহূর্তটা দেখতে পাচ্ছিলাম। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলাম, কিন্তু আমার ধোর দুটো যেন কেউ সেলাই করে দিয়েছে। আমি একটা শব্দ উচ্চারণ করতে পারলাম না। কয়েক সেকেন্ড এই অবস্থাতেই কাটল। তারপর হঠাৎ করে ছায়াটা আমার উপর থেকে সরে গেল, বাতাসের সাথে মিলিয়ে গেল। ওটা সরে যাওয়ার সাথে সাথে আমি এক ঝটকায় উঠে বসলাম। তার গলা ফাটিয়ে একটা বিকট চিৎকার আমার কানে এসে লাগলো। আমিও সাথে সাথে একটা বিকট চিৎকার দিলাম। আমার চিৎকারে তারেক ধরফর করে ঘুম থেকে উঠে গেল। কি হয়েছে মিতু, কি হলো? তারেক আমাকে জড়িয়ে ধরল। আমি ঘামে ভিজে একাকার। আমি কাঁদতে কাঁদতে বললাম, ওটা ওটা আবার এসেছিল তারেক, ওটা আমার বুকের উপর বসেছিল, ও আমাকে ওয়ার্নিং দিয়ে গেছে, ও বলেছে আমি যেন কাউকে কিছু না বলি, আমাকে বাঁচাও তারেক, আমি এই বাসায় আর এক মুহূর্তও থাকবো না। তারেক আবার ঘাবড়ে গেল, সে তড়িঘড়ি করে লাইটটা জ্বালালো, আমাকে পানি খাওয়ালো, তারপর রাতেই আমাকে আবার তার ভাইয়ার বাসায় নিয়ে গেল। পরদিন সকালে আমি আমার শ্বশুর বাড়ির সবাইকে ঘটনাটা বললাম, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করল না। সবাই আমাকে বোঝাতে লাগলো আমি নাকি ইদানিং খুব বেশি হরর মুভি দেখছি, নতুন বিয়ে হয়েছে, একা থাকা আমার মধ্যে এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। কেউ কেউ তো আবার এমনও বলল, মিতু তুমি সন্ধ্যার পর চুল খোলা রাখো কেন, চুল বেঁধে রাখবা, মেয়েদের চুল খোলা থাকলে খারাপ বাতাস লাগে। যাই হোক, যখন দেখলাম কেউ আমার কথা বিশ্বাস করছে না, তখন আমি আর কাউকে কিছুই বলতে থাকলাম না, সবাইকে সবকিছু বলা বন্ধ করে দিলাম। আমি বুঝতে পারছিলাম এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে। তারেক আমাকে সান্ত্বনা দিত ঠিকই, কিন্তু সেও মনে মনে ভাবতো আমি হয়তো হ্যালুসিনেট করছি। সে আমাকে বলল, মিতু যখনই তোমার ভয় লাগবে বা এমন কিছু ফিল করবে, তুমি সাথে সাথে আমাকে ফোন দিবে বা ভিডিও কল করবে, আমি তোমার সাথেই থাকব। এর কিছুদিন পর আমি আমার বাবার বাড়িতে অর্থাৎ চট্টগ্রামে চলে যাই। 15-20 দিনের মতো সেখানে ছিলাম। আমি চট্টগ্রামে যাওয়ার পর তারেক তার অফিসের এক কলিগের কাম বন্ধুকে আমার বাসায় নিয়ে আসে। তারা দুজনে ওই একই রুম শেয়ার করে থাকতে শুরু করে। আমি চট্টগ্রামে থাকাকালীন একদিন তারেকের ওই বন্ধু তারেককে বলে, তারেক ভাই আপনি তো রাত্রেবেলা ঘুমানোর সময় খুব জোরে জোরে চেঁচামেচি করেন, কি ব্যাপার, কোনো দুঃস্বপ্ন দেখেন নাকি? আমি ডাকলে আবার চুপ হয়ে যান, সকালে জিজ্ঞাসা করলে বলেন কিছু মনে নেই। তারেক তখন হেসে উড়িয়ে দেয়, বলে আরে ধুর, আমি তো রাতে চেঁচামেচি করি না, তোমার শোনার ভুল হয়েছে। তারেক আমাকে পরে এই কথাটা ফোনে বলেছিল। আমি তখনও বুঝতে পারিনি যে ওটা আসলে তারেক ছিল না, ওটা ছিল সেই জিনিসটা। এরপর আমি যখন ঢাকায় ফিরে আসি, তখন আমার ছোট ভাই রিয়াদ আমাদের বাসায় আসে। রিয়াদ তখন ঢাকার একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ত, সে একটা মেসে থাকত, আমাদের বাসায় সে খুব একটা আসতো না। আমি আর তারেক একটা বিশেষ কাজে আবার 2 দিনের জন্য চট্টগ্রাম যাই। আমি রিয়াদকে বলেছিলাম, রিয়াদ এই 2 দিন আমাদের বাসায় গিয়ে থাক, তোর তো কাপড় চাপড় ধোয়ার সমস্যা, বাসায় ওয়াশিং মেশিন আছে, কাপড়গুলো ধুয়ে নিস আর নিজের মতো রান্না করে খাস। রিয়াদও রাজি হয়ে আমাদের বাসায় চলে আসে। আমরা চট্টগ্রামে পৌঁছানোর পরদিন সকালে রিয়াদের একটা ফোন আসে, হ্যালো আপু, তোরা কি ঢাকায় ফিরে এসেছিস? রিয়াদের গলায় খুব ভয় আর অস্থিরতা। না তো, আমরা তো চট্টগ্রামে, কেন কি হয়েছে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপু তুই সত্যি বলেছিস? কিন্তু আমি তো একটু আগে স্পষ্ট দুলাভাইয়ের কথা শুনলাম। দুলাভাই আমাকে খুব রাগি গলায় বলছে, ওঠ এখান থেকে, এখনই বের হয়ে যাই বাসা থেকে। আমি থমকে গেলাম, বললাম, কি বলছিস রিয়া? তোর দুলাভাই তো আমার সামনে বসে চা খাচ্ছে, তুই কোথায় এখন? আপু আমি তোদের পেছনে শুয়েছিলাম, হঠাৎ করে দুলাভাইয়ের গলা আমি প্রথমে পাত্তা দিইনি, তারপর দেখি কিচেনের থালা বাসনগুলো নিজে থেকে ঝনঝন করে নিচে পড়ে যাচ্ছে, আলমারির দরজা সজোরে পাড়ি খাচ্ছে। আমি তো ভয়ে বাসা থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে আছি রাস্তায়, আমি আর ওই বাসায় যাবো না আপু। রিয়া রীতিমতো কাঁপছিল। আমি তখন তারেককে সব বললাম, বললাম দেখো আমি যখন বলতাম তখন তো বিশ্বাস করতে না, তোমার বন্ধুর সাথেও এমন হলো আর এখন আমার ভাইয়ের সাথেও হচ্ছে, এখন কি তুমি বলবে আমি পাগল হয়ে গেছি? তারেক এবার একটু চিন্তায় পড়ল, সে বুঝতে পারল বাসায় আসলেই কোনো সমস্যা আছে। রিয়া যেদিনই বাসা থেকে চলে যায় এরপর তার সাথে আর এ ধরনের কোনো সমস্যা হয়নি। এরপর সে আর কোনোদিনও আমাদের ঢাকার ওই বাসায় আসেনি। আমরা ঢাকা ফিরে আসার পর পরিস্থিতিটা ভয়াবহ হতে শুরু করলো। আমি বিছানায় ঘুমানো একেবারেই ছেড়ে দিয়েছিলাম। আমি সারা রাত জেগে থাকতাম আর সকালের দিকে সোফায় বসে একটু ঝিমাতাম। একদিন দুপুরে আমি সোফায় বসে ঝিমুচ্ছিলাম, হঠাৎ আমি টের পেলাম আমার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি চোখ মেলে তাকালাম, আমার সামনে সেই জিনিসটা দাঁড়িয়ে। এবার সে তারেকের রূপ ধরে আসেনি, এবার সে কালো ধোয়ার কুণ্ডলীর মতো এসেছে। সে খুব কর্কশ গলায় আমাকে বলল, কিরে তুই ভেবেছিলি আমি আর আসবো না? না, তুই আমাকে ইগনোর করার চেষ্টা করছিস? আমি সবসময় তোর সাথেই থাকি, তোর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলি, তুই আমাকে সরাতে পারবি না। কথাগুলো শেষ করে সে সজোরে আমাদের সিলের আলমারিটা একটা লাথি মারল। আলমারিটা বিকট শব্দে কেঁপে উঠল। আমি ভয় কাঠ হয়ে গেলাম। আমি দ্রুত কোরআনের আয়াত পড়তে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে জিনিসটা হাওয়ায় মিলিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম আমি যখনই একা থাকি, যখনই মনোযোগ অন্যদিকে যায়, তখনই সে আমার উপর চড়াও হয়। আমি তারেককে বললাম, তারেক আমাকে এই বাসা থেকে নিয়ে চলো, আমি আর একদিনই বাসায় থাকতে পারবো না, ওটা আমাকে পাগল করে দেবে। তারেক এবার আর দ্বিমত করল না। আমাদের ওই বাসার কনস্ট্রাকশন শেষ হওয়ার আগেই আমরা বাসা চেঞ্জ করি। আসলে আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আমরা নিজেদের একটি বাসা তখন বানাচ্ছিলাম। তারেক একটু দূরে গাজীপুরে একটি বিশাল বাসা ভাড়া নিল। তারেক ভাবল বাসা বড় হলে একটু খোলামেলা পরিবেশে থাকলে হয়তো আমার মন মানসিকতাটা একটু স্বাভাবিক হবে, তাই সে বেশ বড় একটা বাসা নিল। এই সময়ের মধ্যে আমি কনসিভ করি, প্রেগনেন্ট হলাম। আমার মা আমাকে বারবার করে বলে দিয়েছিলেন আমি যেন সবসময় স্কুলে বাঘারা প্লে করে রাখি বাসায়। আমি মায়ের কথা মতো সব নিয়ম কানুনই মেনে চলছিলাম। নতুন বাসায় ওঠার পর প্রথম এক সপ্তাহ খুব শান্তিতে কাটল। মনে হচ্ছিল যেন একটা দীর্ঘ দুঃস্বপ্নের পর আবার নতুন করে জীবন শুরু করছি, কিন্তু আমার এই শান্তি বেশিদিন টিকল না। সেদিন রাত 11টা বাজে, তারেক তখনও অফিস থেকে ফেরেনি। আমি আমার বেডরুমে বসে বই পড়ছিলাম, হঠাৎ আমি স্পষ্ট শুনলাম আমাদের মেইন ডোরে দরজা সজোরে খুলল, কেউ একজন খুব ভারী পায়ে হেঁটে ড্রয়িং রুমে আমাদের দিকে আসছে। আমি ভাবলাম তারেক এসেছে। আমি বিছানা থেকে নামার আগেই দরজা ঠেলে সে ভেতরে ঢুকলো। হ্যাঁ তারেকই, কিন্তু চেহারাটা কেমন যেন বিকৃত, চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল। সে আমার সামনে এসে দাঁড়ালো, আমি একবার পিছিয়ে গেলাম, আমার শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল। সে একটা শয়তানি হাসি দিয়ে বলল, কি ভেবেছিলি বাসা চেঞ্জ করলে আমাকে ফেলে আসতে পারবি? তুই যত দূরেই যাস না কেন আমি তোর পিছু ছাড়বো না, আমি তোর ছায়ার মতো তোর সাথে লেগেই থাকব। আমি থরথর করে কাঁপছিলাম। সে হাসতে হাসতে ড্রয়িং রুমের টিভিটা সজোরে অন করল। টিভির ভলিউম একদম ফুল করা, বিকট শব্দে পুরো বাসা কাঁপতে লাগলো। তারপর সে হঠাৎ করে আমার দিকে তেড়ে এলো, আমাকে ধাক্কা দিল, বিছানায় ফেলে দিল। আমি চিৎকার করে আয়তুল কুরসি পড়া শুরু করলাম, সে চোখের পলকে গায়েব হয়ে গেল। আমি সাথে সাথে তারেককে কল করলাম, তারেক তখন অফিসে। সে আমার কান্নাকাটি শুনে দ্রুত বাসায় চলে আসে। আমি তাকে সব খুলে বললাম। তারেকও এবার খুব ভয় পেয়ে গেল, সে বুঝতে পারল এটা কোনো সাধারণ সমস্যা নয়। আমাদের আত্মীয় স্বজনরা তখন বলতে শুরু করলো, প্রেগনেন্ট অবস্থায় মেয়েরা অনেক সময় খারাপ বাতাসের শিকার হয়, এগুলো নাকি জিনপুরীর আসর। তারা উপদেশ দিল আমি যেন সবসময় পাক পবিত্র থাকি। আমি আবার আগের মতো ঘুমানো ছেড়ে দিলাম, সারা রাত জেগে থাকতাম। এর মধ্যে আমার প্রথম সন্তান সারার জন্ম হয়। সারার জন্মের পর আমার ছোট বোন রিনা আমাদের বাসায় আমাকে হেল্প করার জন্য আসে। রিনা আসাতে আমি বেশ ভরসা পেলাম, ভাবলাম বাসায় অন্য মানুষ থাকলে হয়তো ওই জিনিসটা আর আসবে না। একদিন দুপুরে রিনা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল, সারা ঘুমাচ্ছে। আমি ভাবলাম এই সুযোগে আমি একটু ঘুমিয়ে নেই। আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করেছি মাত্র, হঠাৎ আমি অনুভব করলাম কেউ একজন আমার বুকের উপর চেপে বসেছে। আমি চোখ ফেলে তাকালাম, আমার বুকের উপর সেই কালো ধোয়াটা ডাব্লিউ পজিশনে বসে আছে। ওর ওজন এত বেশি ছিল যে আমার মনে হচ্ছিল এক্ষুনি আমি মারা যাব। আমি নড়াচড়া করতে পারছিলাম না। ওটা আমার মুখের কাছে ঝুঁকে এলো। ওর মুখে কোনো অবয়ব ছিল না, কিন্তু আমি ওর নিঃশ্বাসের দুর্গন্ধ পাচ্ছিলাম, পচা মাংসের মতো একটা গন্ধ। সে খুব ভারী গম্ভীর গলায় বলল, কিরে তোর বোন এসেছে জন্য খুব সাহস বেড়ে গেছে না? তুই ভেবেছিলি তোর বোন আমাকে আটকাতে পারবে না? দেখ আমি তো তোর বুকের উপর বসে আছি, আর তোর বোন বাইরে টিভি দেখছে, সে তো কিছুই টের পাচ্ছে না। সে হাহা করে হাসতে শুরু করলো। তারপর সে সজোরে রিনার নাম ধরে ডাকতে লাগলো, রিনা এই রিনা ভেতরে আয়, দেখ তোর বোনকে আমি কি করি। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম সে চিৎকার করে রিনাকে ডাকছে, কিন্তু রিনা কিছুই শুনতে পাচ্ছে না। ড্রয়িং রুমে টিভির আওয়াজ আসছিল। হঠাৎ জিনিসটা আমার গলার ভেতর দিয়ে আমার শরীরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করলো। আমার মনে হলো আমার পুরো শরীরটা যেন আগুনে পুড়ে যাচ্ছে। আমার গলাতে একটা গঙ্গানির আওয়াজ বের হলো। আমার নিজের গলার আওয়াজটাই একদম পাল্টে গেল, একটা ভারী পুরুষের কণ্ঠস্বর। জিনিসটা আমার ভেতর থেকে বলল, আমার ক্ষমতা অনেক দূর পর্যন্ত, তুই আমাকে আটকাতে পারবি না। এরপর সে হঠাৎ করে চলে গেল। আমি উঠে বসে হাঁপাতে লাগলাম। আমি দৌড়ে ড্রয়িং রুমে গেলাম। রিনা তখনও শান্তভাবে টিকি দিচ্ছে। আমি তাকে খুব পকা দিলাম, তুই এখানে বসে আছিস, আমি ভেতরে মরে যাচ্ছিলাম, আর তুই একবার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলি না। রিনা আমাকে বলল, কি বলছিস আপু, আমি তো কিছুই শুনিনি, তুই তো চুপচাপ ঘুমাচ্ছিলি। আমি বুঝলাম ওই জিনিসটা শুধু আমাকেই টার্গেট করেছে। ও আমার একটা বিভ্রম তৈরি করছে যেটা বাইরের কেউ বুঝতে পারে না। এর কিছুদিন পর আমার এক বান্ধবী আমাদের বাসায় বেড়াতে আসে। আমি তাকে পুরো বাসাটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। কিচেনে গিয়ে যখন চা বানাচ্ছিলাম, তখন সে হঠাৎ করে আমাকে বলল, মিতু তোমার বেডরুমে কি সারা একা ঘুমাচ্ছে? সেখানে কি অন্য কেউ আছে? আমি বললাম, না না, অন্য কেউ কিভাবে থাকবে, ও তো একাই ঘুমাচ্ছে, কেন? আমার বান্ধবী একটু ইতস্তত করে বলল, আসলে আমি একটু ধার্মিক স্বভাবের, তো এসব জিনিস খুব তাড়াতাড়ি সেন্স করতে পারি। তোমার বেডরুমে আমি অন্য কিছু একটা প্রেজেন্স ফিল করেছি, মনে হচ্ছে কেউ একজন ওখানে দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি চমকে উঠলাম, এই মেয়েটা আমাকে জীবনে একদম নতুন, সে আমার অতীত সম্পর্কে কিছুই জানে না, অথচ সে এই কথা বলছে। আমি তখন তাকে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। সে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার, নিয়মিত কোরআন তেলাওয়াত করার পরামর্শ দিল। এভাবেই দিন কেটে যাচ্ছিল। রমজান মাসে জিনিসটার কোন উপদ্রব থাকতো না, কিন্তু রমজান শেষ হলেই সে আবার ফিরে আসত। এর মধ্যে আমরা বেশ কয়েকবার বাসা চেঞ্জ করেছি, কিন্তু ওটা কিছুতেই আমার পেছু ছাড়েনি। 2017 সালের দিকে আমি আবার কনসিভ করি। তখন আমার শারীরিক অবস্থা খারাপ ছিল, ডাক্তার আমাকে সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছিল। তখন তারেক আমাকে আবার চট্টগ্রামে আমার বাড়িতে পাঠিয়ে দেয়। অবিশ্বাস্য হলেও সত্যি, আমি চট্টগ্রামে টানা 3 বছর ছিলাম। এই 3 বছরে ওই জিনিসটা একবারের জন্য আমার সামনে আসেনি। আমি একা থাকতাম, রাতে একা ঘুমাতাম, কিন্তু কোনো সমস্যা হয়নি। এমনকি করোনার সময় যখন পুরো বাসা ফাঁকা থাকতো, তখন আমি একদম নিরাপদ ছিলাম। আমার মনে একটা বিশ্বাস জন্মেছিল যে সমস্যা তো হয়তো ঢাকার ওই বাসাগুলিতেই ছিল, কিন্তু আমার এই ধারণা ভুল প্রমাণিত হল যখন আমি দ্বিতীয় সন্তান প্রসবের পর আবার তারেকের কাছে ফিরে আসি। ঢাকায় ফেরার প্রথম রাতেই ওটা আবার ফিরে এলো। আবার সে তারেকের রূপ ধরে আসেনি, এবার সে আসল রূপ দেখালো। সেদিন সারাকে ঘুম পাড়িয়ে আমি সবে বিছানায় শুয়েছি, হঠাৎ রুমের টেম্পারেচার একদম মাইনাসে নেমে গেল। আমি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিলাম না, মনে হচ্ছিল রুমের সব বাতাসকে শুষে নিয়েছে। হঠাৎ রুমের মাঝখানে একটা বিশাল কালো ছায়া ভেসে উঠল। সেটা এত লম্বা ছিল যে তার মাথাটা গিয়ে আমাদের ছাদের সাথে বাড়ি খাচ্ছিল। তার কোনো নির্দিষ্ট আকার ছিল না, কিন্তু তার চোখ দুটো আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, বড় বড় দুটো চোখ। সেখান থেকে অনবরত গলিত লাভার মতো লাল কিছু একটা পড়ছে, চোখগুলো গলে গলে যেন নিচে পড়ছিল। পুরো শরীরটা গাঢ় খয়েরি রঙের। সে একটা মাইকের মতো ইকো করা বিকট গলায় কথা বলতে শুরু করল, তুই এতদিন আমাকে শুধু ছদ্মবেশে দেখেছিস, আজ আমি তোকে আমার আসল রূপ দেখালাম, এবার তুই বুঝবি আমি আসলে কি করতে পারি। ওটার ওই ভয়ঙ্কর রূপ দেখে আমার মাথার সব তার যেন ছিঁড়ে গেল। আমি আর 1 সেকেন্ডও দেরি করলাম না, সারাকে কোলে নিয়ে এক দৌড়ে বাসা থেকে বের হয়ে সোজা রাস্তায় চলে গেলাম। রাত তখন বাজে 3টা। আমি রাস্তার মাঝে দাঁড়িয়ে থরথর করে কাঁপছি। তারেককে ফোন করলাম, আমি আর এক মুহূর্তে এই বাসায় ঢুকবো না, ওটা ওর আসল রূপ আমার সামনে দেখিয়ে ফেলেছে, ও আমাকে মেরে ফেলবে। তারেক আমাকে বুঝিয়ে সুঝিয়ে আবার বাসায় নিয়ে আসে, কিন্তু আমি বুঝতে পারছিলাম পরিস্থিতি আমার হাতের বাইরে চলে গেছে। পরদিন আমি স্বপ্নে দেখলাম একটা অচেনা লোক আমার সামনে দাঁড়িয়ে আছে, তারিক নয়, অন্য কেউ। সে আমাকে খুব রাগী গলায় বলল, তুই যদি এই বাসা ছেড়ে কোথাও যাবার চেষ্টা করিস, তাহলে আমি এই পুরো বাসা আগুন দিয়ে জ্বালিয়ে দেব। শুধু তোর স্বামীর সাথে তুই থাকতে পারবি না। আমি ঘুম থেকে উঠে ভয় পেয়ে গেলাম। আমি তখন আমার এক পরিচিত আত্মীয়ের মাধ্যমে একজন খুব ভালো আলেম বা হুজুরের সাথে যোগাযোগ করলাম। হুজুরকে আমি সব খুলে বললাম। হুজুর আমার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, মা, আপনার উপর খুব ভয়ঙ্কর একটা কুফরি করা হয়েছে, আর এই জাদুর মূল উদ্দেশ্যই হল আপনাকে আপনার স্বামীর থেকে আলাদা করা। যে জিনটাকে আপনার পেছনে লাগানো হয়েছে, সে বারবার আপনার স্বামীর রূপ ধরে আপনার সামনে আসে, যাতে আপনার অবচেতন মনে আপনার স্বামীর প্রতি একটা ঘৃণা আর ভয় তৈরি হয়। আপনাকে মেরে ফেলার পারমিশন ওই জিনের নেই। আর একটাই কাজ, আপনার দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটানো। আপনি খেয়াল করে দেখেন, আপনি যখন চট্টগ্রামে ছিলেন আপনার স্বামীর থেকে দূরে ছিলেন, কিন্তু তখন কি আপনি তাকে দেখেছেন? আপনাকে সে ডিস্টার্ব করেনি, কারণ তার উদ্দেশ্য তো সফল হচ্ছিল। কিন্তু যখনই আপনি আপনার স্বামীর কাছে আসছেন, তখনই সে আবার দেখা দিতে শুরু করে। হুজুরের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি করতে পারে আমার সাথে এমন শত্রুতা? হুজুর আরো বলেন, মা, এই জাদুর কোনো কাটান আপাতত আমার কাছে নেই। জাদু যে করে কেবল সেই সেটা নষ্ট করতে পারবে। আমি শুধু আপনাকে কিছু আমল দিতে পারি, যেটা দিয়ে আপনি জিনটাকে কিছুটা দমিয়ে রাখতে পারেন, কিন্তু জাদু সম্পূর্ণ নষ্ট হবে না। আমি বাসায় ফিরে তারেককে সব বললাম, কিন্তু তারেকের মধ্যে ইদানিং খুব একটা পরিবর্তন দেখছিলাম। সে হঠাৎ করে রাগি হয়ে গিয়েছিল। কারণে অকারণে সে আমার সাথে ঝগড়া করত। সে বারবার বলতো, আমাদের বিয়েটা করাটাই ভুল হয়েছে, আমার মনে হয় আর একসাথে থাকতে পারবো না আমরা। আমি বুঝতে পারছিলাম এগুলো সব ওই কুফরির প্রভাব। এর মধ্যে একদিন রাতে আমি সারাকে বললাম, মা, এক গ্লাস পানি নিয়ে আয় তো কিচেন থেকে। সারা কিচেনের দিকে গেল। কয়েক সেকেন্ড পরে সে একটা বিকট চিৎকার দিয়ে ছুটে এলো আমার কাছে। সে ভয় নীল হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, মা, বাথরুমের দরজার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, ওটা কোনো মুখ নেই, ওটা খুব ভয়ঙ্কর দেখতে। কথাটা বলতে বলতেই সারার গায়ে প্রচন্ড জ্বর চলে এলো। আমি আর সাহস করে রুম থেকে বের হলাম না। সারা রাত আয়েদুল কুর্সি পরে সারার গায়ে ফু দিলাম। পরদিন আমার মা আমাদের বাসায় এসেছিলেন আমাদের দেখতে। আমি তখন একটু বাইরে ছিলাম। আমি বাসায় ফিরে এসে দেখি মা খুব স্বাভাবিকভাবে কিচেনে রান্না করছেন। আমি জিজ্ঞাসা করলাম, মা, তুমি রান্না করছো কেন? মা বললেন, এই তো একটু আগে তারেক এলো, আমাকে দেখে সালাম দিল, তারপর বাথরুমে ঢুকলো, তাই ভাবলাম ওর জন্য কিছু খাবার রেডি করি। আমি চমকে উঠলাম, বললাম, তারেক তো অফিসে, মা, সে তো আজ বাসায় আসেনি। মা অবাক হয়ে বললেন, কি বলছিস তুই? আমি নিজের চোখে দেখলাম ওকে, আমাকে স্পষ্ট সালাম দিল। আমি বুঝতে পারলাম জিনটা এবার আমার পরিবারের অন্যদের সামনেও আসা শুরু করেছে। এরপর আমি আবার সেই হুজুরের কাছে যাই। তিনি আমাকে একটা বিশেষ ওয়াজিফা দেন। তিনি বললেন, এই ওয়াজিফা নিয়মিত পড়লে জিনটা আর আমার সামনে আসতে পারবে না। আমি নিয়ম করে সেটা পড়তে শুরু করি। আল্লাহর রহমতে জিনটার উপদ্রব কিছুটা কমে যায়। 2021 সালের ডিসেম্বরে তারেকের অফিস থেকে তাকে সিলেট ট্রান্সফার করা হয়। আমরা সিলেটে চলে আসি। সিলেটে আসার পর পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে আসে। তারেকের রাগ কমে যায়। আমাদের সম্পর্ক আবার আগের মতো সুন্দর হতে শুরু করে। কিন্তু আপনারা কি ভাবছেন, ঘটনা এখানে শেষ? না, কালো জাদুর প্রভাব এত সহজে যায় না। সিলেটে আসার পর আমি আর তারেক একসাথে এক বিছানায় ঘুমাতে পারি না। আমি যদি তারেকের পাশে শুই, তাহলে রাতের বেলা কেউ একজন আমাকে সজোরে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দেয়। তাই আমি বাধ্য হয়ে আমার বাচ্চাদের সাথে আলাদা ঘুমাই। মাঝে মাঝে ওয়াজিফা পড়তে ভুল হলে বা গ্যাপ পড়লে জিনটা আবার ফিরে আসে। এই তো মাত্র 2 সপ্তাহ আগের কথা, আমি রাতে বাচ্চাদের সাথে শুয়েছিলাম, তারেক ডিউটিতে ছিল। ভোরের দিকে আমি অনুভব করলাম পেছন থেকে কেউ একজন আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি ভাবলাম বাচ্চারা হয়তো ঘুমের ঘরে জড়িয়ে ধরেছে। আমি হাত দিয়ে ছুঁয়ে দেখলাম, কিন্তু সেটা কোনো বাচ্চার হাত ছিল না, বিশাল দুটো বড় হাত। হাতের ত্বকটা অদ্ভুত রকমের খসখসে, আর হাত দুটো নীল রঙের। হাতের নখগুলো অস্বাভাবিক বড়। আমি বুঝতে পারলাম ওটা আবার এসেছে। আমি ভয়ে চোখ বন্ধ করে শুধু আল্লাহর নাম জপতে থাকলাম। এই 10 বছর ধরে আমি এই ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে বেঁচে আছি। আমি এখন এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছি। তারেক বাসায় আসার আগে প্রায় আমি দরজায় নখ শুনতে পাই। দরজা খুলে দেখি কেউ নেই। মাঝে মাঝে তারেকে রুমের ভেতর হাঁটতে দেখি। পরক্ষণে দেখি সে গায়েব হয়ে গেছে। আমি এসব ঘটনা মেলাতে বসলাম। তখন আমার সেই বিয়ের শাড়ির কথা মনে পড়ল। আপনাদের মনে আছে সে পরা শাড়িটার কথা? আমি পরে আমার বোন রিনাকে ফোন করে ওই শাড়ির কাপড়ের কথা জিজ্ঞেস করেছিলাম। রিনা আমাকে যা বলেছিল তা শুনে আমি শিউরে উঠলাম। রিনা বলেছিল, আপু, তুই যে কাপড়টা দিয়েছিলি, আমি সেটা কিছুদিন পর আলমারি থেকে বের করেছিলাম এমব্রয়ডারিটা কাটার জন্য, কিন্তু আমি পলিথিনটা খুলতে দেখি ভেতরের কাপড়ের একটু ছাই হয়ে গিয়েছে। আমি হাত দিতেই গুরু গুরু হয়ে মাটি হয়ে পড়ে গেল। আমি বয়সে সেটা ডাস্টবিনে ফেলে দিই। চিন্তা করতে পারেন, একটা দামি শাড়ি যেটা কোনো আগুন ছাড়া নিজে নিজে ছাই হয়ে গেল, হুজুর আমাকে বলেছিলেন, জাদু করার জন্য সাধারণত মানুষের ব্যবহৃত জিনিস, চুল, নখ, কাপড় বা ছবির প্রয়োজন হয়। আমার মনে হয় আর কোনো সন্দেহ রইল না। খুলনাতে আমার শ্বশুরবাড়িতে থাকাকালীনই কেউ ওই শাড়ির উপর ভয়ঙ্কর কোনো কুফরি করেছিল, আর সেই কুফরির ফল আমি আজ 10 বছর ধরে ভোগ করছি। আজও মাঝে মাঝে গভীর রাতে ড্রয়িং রুম থেকে বিকট শব্দ ভেসে আসে, মনে হয় কেউ যেন ঘরের সব জিনিসপত্র আছাড় মেরে ভাঙছে। আমি ভয় সিটিয়ে থাকি। আমি জানি না কবে আমি এই অভিশাপ থেকে মুক্তি পাব, হয়তো কোনোদিনই পাব না। আমি জানি না আমি কি করব, কারণ হুজুর বলেছিল জাদু যে করেছে সে ছাড়া কেউ কাটাতে পারবে না। আর আমি তো জানি আমার উপর জাদুটা কে করেছে, আমি জানি না। আমি শুধু আল্লাহর উপর ভরসা করে বেঁচে আছি। তারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই ভয়ঙ্কর আজাব থেকে রক্ষা করেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আমি ব্যক্তিগতভাবে মৃত আপুর সাহসের প্রশংসা করি। 10 বছর ধরে এমন একটা ভয়ঙ্কর অশুভ শক্তির সাথে লড়াই করে নিজের সংসার আর সন্তানদের টিকিয়ে রাখাটা চারটিখানি কথা নয়। আমি আল্লাহর কাছে এবং আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, আপনারা সকলে দোয়া করবেন যেন মিতু আপুর সমস্যাটি দ্রুত সমাধান হয়ে যায়। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার নতুন কোন হাড়হিম করা ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভূত.com এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি রাকিবুল হাসান রাকিব, ভূত.com এ আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব এটি মূলত একটি ভাটার ভৌতিক ঘটনা। ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলায়। দিনাজপুর জেলার কোন গ্রামে ঘটেছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। কারণ যে গ্রামে ঘটনাটি ঘটেছে ওই গ্রামে একটিমাত্র ভাটা আছে যেটা এখনো চলমান। তো আমার সাথে যে ব্যক্তি ঘটনাটি শেয়ার করেছেন উনি আমাকে রিকোয়েস্ট করেছেন যেন আমি গ্রামের নামটা মেনশন না করি। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম মতিন মিয়া। উনি পেশায় একজন ভ্যান চালক, উনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। তো একদিন ওনার কাছে একটা অফার আসে যে ওনাকে রাতের একটা নাইট শিফট জব উনি করবে কিনা, সন্ধ্যা 7টা থেকে পরের দিন সকাল 7টা পর্যন্ত একটা ভাটায় ওনাকে কাজ করতে হবে। কাজ বলতে উনি যা শুধু ওখানে থাকবে, একটু পাহারা দিবে, এই তো। তারপর উনি কিছুটা আগ্রহ হয়ে ওই ভাটার মালিকের সাথে কথা বলে ভাটা দেখতে যায়। দেখতে যাওয়ার পর ওনার আসলে জবের যে স্যালারি ওনাকে অফার করে প্লাস রাতে উনি থাকবে সেটা খাওয়া দাওয়া ওনার ফ্রি, তো উনি আসলে রাজি হয়ে যায়। যেহেতু ওনার পরিবারে একটু প্রবলেম চলছিল, টাকা পয়সা সমস্যা চলছিল, তো উনি ভাবে যে আমি যদি রাতে এখানে কাজ করি, সকালবেলা 2-3 ঘন্টা ভ্যান চালাই, তাহলে মোটামুটি আমার ফ্যামিলি সচ্ছল হবে। যে ভাবা সেই কাজ, উনি পরের দিন সন্ধ্যার সময় চলে আসে ভাটায় জয়েন করার জন্য। তো পরবর্তীতে ওনাকে মালিক সবকিছু বুঝায় দেয়, বলে যে আমার এই ভাটা, আমার একটা ছোট গোডাউন আছে এবং এর রাস্তার অপোজিটে একটা পুকুর আছে, তুমি এইগুলো জাস্ট একটু দেখাশোনা করবা। আর ওনার যে গোডাউন আছে এই গোডাউনের পাশে ছোট্ট একটা রুম, সেই রুমে মতিন মিয়া থাকবে। তো উনি সবকিছুতে উনি অনেক হ্যাপি। উনি ওই দিন রাতে ডিউটি করে, ভাটায় কেউ ছিল না, উনি একাই ছিল। হুট করে রাত 2টার দিকে ওনার ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে গিয়ে উনি যেটা শুনতে পারে সেটা হচ্ছে অনেক হট্টগোল করতেছে, মানে বোঝা যাচ্ছে যে রাস্তার অপোজিটে অনেক লোকজন সরগোল ভাবে একসাথে কথাবার্তা বলতেছে। তো রাস্তার যে ভাটার রাস্তা একপাশে হচ্ছে ভাটা আর রাস্তার অপোজিটে হচ্ছে কবরস্থান, এবং যে রুমটাতে উনি থাকে সেই রুমে জানালাটা ওপেন করলেই কবরস্থানটা দেখা যায়। তো ওনার কাছে মনে হচ্ছিল যে রাস্তার ওপার থেকেই শব্দগুলো আসতেছে। তো উনি তারপর জানালাটা খোলে, জানা খোলার পর উনি কিছুটা অবাক হয়। উনি অবাক হয়ে দেখে যে কবরস্থানে অনেক লোক, অনেক লোক, বোঝা যাচ্ছে যে একটা লাশ চলে আসছে এবং ওই লাশটাকে হয়তো এখন জানাজা পড়ানো হবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে সকলের শরীরের মধ্যেই কালো ধরনের জামা পরা আছে, যেটা মনে করেন যে আমরা জোব্বা বলি, এবং জোব্বা টাইপের হচ্ছে ড্রেস পরা সবার, কিন্তু সবার কালো, কিন্তু যে ব্যক্তিটা মারা গিয়েছেন তার শুধু ওই পুরো শরীরে কাপড়টা হচ্ছে সাদা। এসব দেখতে দেখতে হুট করে ওনার সামনে, জানালার সামনে একজন লোক চলে আসে। উনি হুট করে একটু ঘাবড়িয়ে যায় যে আশেপাশে তো উনি কাউকে দেখছিল না, এই লোক হুট করে কিভাবে চলে আসলো জানালার সামনে। পরে বলে যে একজন মারা গেছে, আমরা মাটি দিব, আপনি চলে আসেন, আপনিও আমাদের সাথে কবর জিয়ারতে শরীক হন। উনি বলে যে আসলে আমি চিনি না এবং এই গ্রামে আমি নতুন, আমি যেতে চাচ্ছি না। পরে ওই লোক ওনাকে একটু রিকোয়েস্ট করে, পরে বলে যে আসেন, আমাদের কিছু কাজও আছে, আপনি চলে আসেন। এরপর মতিন মিয়া যখন বলে যে ঠিক আছে আমি উজু করে যাচ্ছি, তখন ওনাকে বলে যে না আমাদের এখানে কিছু কাজ আছে, আপনি আসেন, আমাদের ওখানে উজু করার ব্যবস্থা আছে, আমরা আপনাকে কাজ শেষে উজু করার ব্যবস্থা করে দিব। তারপর মতিন মিয়া রুম থেকে বের হয়ে ওই জায়গায় যায়। ওই জায়গায় যাওয়ার পর উনি দেখে কেউ ওনার সাথে কথা বলছে না, সবাই চুপচাপ আছে এবং সকলের মাথায় কাপড় দিয়ে ঢাকা। এসব দেখে উনি কিছুটা ভয় পায়, যেহেতু গ্রামের লোক খুব একটা বেশি ভয় পাচ্ছে না। তো উনি তখন বারবার ওদের সকলকে বলছিল যে আপনাদের এখন নেক্সট প্রসেস কি, জানাজা কখন হবে। কেউ ওনার সাথে কোনো কথা বলছিল না। তো এক পর্যায়ে একজন বলতেছে যে আপনি একটু মৃত ব্যক্তিটাকে দেখেন। তো বলতেছে যে আমি আসলে এই গ্রামে নতুন, আমি কাউকে চিনি না, তো আমাকে দেখতে হবে না, আপনারা কাজ শুরু করে দেন। তখন ওনাকে বলে যে না আপনি একটু দেখেন, কার আপনি জানাজা নামাজে শরীক হচ্ছেন, আপনাকে তো দেখতে হবে লোকটাকে। তখন যখন মতিন মিয়া লাশটার মুখটা যখন কাপড়টা সরায়, উনি একদম খুব ঘাবড়িয়ে যায়। উনি দেখে যে লাশটা ওনার। উনি সাথে সাথে ভয় পেয়ে এক দৌড়ে ওনার রুমে চলে যায়। উনি রুমে গিয়ে দরজা টরজা সব বন্ধ করে দিয়ে উনি সারা ভয়ে দোয়া টোয়া পরে পরে ফজর পর্যন্ত ওয়েট করে। এরপর উনি সাথে সাথে পরের দিনে ওই ভাটার মালিককে জানায়। ভাটার মালিক পরে বলে যে তোমার ওই যে কবরস্থান আছে, কবরস্থানে আশেপাশে যাই হোক কখনো তুমি ওইদিকে কোনো নজর দিবা না, তোমার কাজ যেখানে ভাটা আর পুকুর এই দুইটাই তুমি দেখাশোনা করবা, ওইদিকে যাই হয়ে যাক ওইদিকে তুমি কোনো নজর দিবে না, ওইদিকে একটু ঝামেলা আছে। তো এরপর আসলে যেহেতু টাকা পয়সা বেশি, মতিন মিয়া আসলে জবটা নিজেও ছাড়তে চাচ্ছিল না। তো এরপর যেটা হয় সেটা হচ্ছে উনি মনে মনে ভাবে যে আমার যেহেতু একা থাকতে এখন ভয় লাগছে, তো আমি আমার ছেলেকে নিয়ে আসি। ওনার ছেলের বয়স প্রায় 10 বছরের মতো, 8-10 বছরের একটা ছেলে আছে ওনার। তো উনি রাতে করে ভাবে যে আমি রাতে করে আমার ছেলেকে নিয়ে আসবো, পরদিন সকালে আমরা আবার একসাথে চলে যাবো। তো ওনার ছেলে আসে, ওনার ছেলে এসে ওনার ছেলে সহ উনি ওই দিন রাতে থাকে। তো হুট করে ওই ঠিক রাত 2টার দিকে ওনার ছেলে কান্নাকাটি করতেছে। তো এরপর হুট করে মতিন মিয়া ঘুম থেকে ওঠে, জিজ্ঞেস করে যে বাবা তুমি কাঁদতেছো কেন, কি হয়েছে? তো বলতেছে যাবো আমাকে কেউ একজন ভয় দেখাচ্ছে এবং যে ভয় দেখাচ্ছে সে খাটের নিচে আছে। তারপর মতিন মিয়া হুট করে একটু অবাক হয় যে রুম লাগানো কে ভয় দেখাবে। এরপর উনি খাট থেকে নেমে যখন নিচে খাটের নিচে যখন তাকায়, তখন দেখে যে এখানে ওনার ছেলে, মানে খাটের উপরে যে আসে সেটা ওনার ছেলে, খাটের নিচে যে আসে সেও ছেলে, এবং খাটের নিচে যেই ওনার যে লোকটা দেখাচ্ছে মানে ওনার ছেলের মতো দেখতে, উনিও বলতেছে আব্বু আমাকে একজন ভয় দেখাচ্ছে, খাটের উপরে আছে। তো এরপর আসলে মতিন মিয়া মানে খুব ভয় পেয়ে যায়, আসলে উনি কে রিয়েল আর কে ফেক উনি আসলে বুঝতে পারে না, যে কোনটা ওনার ছেলে কোনটা জিন, উনি বুঝতে পারে যে একটা জিনের হয়তো বা কারণে এরকম হচ্ছে। পরে উনি দরজা খুলে এক দৌড়ে উনি আশেপাশে গ্রামে চলে যায়। গ্রামে গিয়ে উনি বিভিন্ন জন লোককে নিয়ে এসে ওই ভাটার সামনে চলে আসে। চলে আসার পর উনি আসলে খাটের নিচে বা উপরে ওনার ছেলে কাউকে দেখতে পারে না। তারপর তো সবাই অনেক খোঁজাখুঁজি করে। তারপর এক সময় হুট করে দেখে যে পুকুর পাড় থেকে একটা কান্নার শব্দ আসতেছে। পরে গ্রামের লোকজন সবাই যায়, গিয়ে দেখে যে ওনার ছেলে পুকুর পাড়ের পাশে বসে আছে এবং কান্নাকাটি করতেছে। পরে ওনাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি এরকম এখানে কেন, তুমি এখানে কিভাবে আসলে? পরে বলে যে আব্বু হুট করে মাঝরাতে আমি দেখি যে তুমি আমাকে অনেক ভয় দেখাচ্ছ, তো তুমি যখন আমাকে অনেক ভয় দেখাচ্ছ আমি তখন ভয়ে মানে কি করবো বুঝতে পারতেছিলাম না, পরে আমি হচ্ছে বের হয়ে চলে যাই। তো আসলে এরপর মতিন মিয়া একটু অবাক হয়, কারণ ওনার রুমের দরজা বন্ধ ছিল। তারপর হচ্ছে ওনার ছেলেকে উনি নিজে দেখে যে ওনার ছেলে কান্নাকাটি করতেছে। তো এরপর আসলে উনি পরদিন সকালবেলা উনি একটু মালিককে বলে, মানে কাজ করার প্রতি ওনার আগ্রহটা কমে যায়, উনি বলতেছে যে এখানে আসলে কাজ করা আমার পসিবল না, এবং অলরেডি মতিন মিয়া গ্রামের আরো কয়েকজন লোকের কাছ থেকে শোনে যে এখানে যারাই এই নাইট শিফটে কাজ করতে আসে তারা দুই তিন দিনে বেশি এখানে টিকতে পারে না। পরবর্তীতে ওই ভাটার মালিক ওনাকে আরো কিছু বেশি টাকা অফার করে, ওনাকে বলে আপনি থাকেন আমি হয়তো বা পরবর্তীতে আমার এই ভাটা থেকে আমি আমার যে গোডাউনটা আছে এটা আমি সরাই ফেলবো, সরাই ফেললে এখানে তখন আমার কাউকে রাখবো না। এরপর দুই তিন দিন চলে যায়, কোনো সমস্যা হয় না। একদিন রাতে হুট করে মতিন মিয়ার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে উনি যেটা দেখে যে ওনার ফ্লোরে একজন লোক বসে আছে এবং ওই লোকটা খুব বিশ্রী ভাবে ওনার সারা শরীর পোড়া, কিছু কিছু জায়গায় মাংসের পর্যন্ত নেই, হাড় দেখা যাচ্ছে এবং মুখটা এমন ভাবে পোড়া পুরো ছাইয়ের মতো, কিন্তু চোখ দুটো একদম অক্ষত আছে, স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। উনি এটা দেখে খুবই ভয় পায়। আপনারা প্রিয় লিসেনার, আপনারা একবার নিজে কল্পনা করে দেখেন যে আপনি বাসায় ঘুমিয়ে আছেন, হুট করে মাঝরাতে আপনার ঘুম ভেঙে গিয়ে যদি দেখেন যে এরকম একজন লোক আপনার দিকে তাকিয়ে আছে এবং আপনার রুমে, তাহলে আপনার কেমন ফিল হবে? তো সেম ফিল মতিন মিয়ার হয়েছে, উনি সাথে সাথে ওখানে সেন্সলেস হয়ে যায়। উনি সেন্সলেস হয়ে যাওয়ার পর পরদিন সকালে দরজা ভেঙে ওনাকে আসলে রুম থেকে বের করা হয় এবং সাথে সাথে হাসপাতালে ভর্তি করা হয়। উনি দুই একদিন হাসপাতালে থেকে পরবর্তীতে ওনাকে রিলিজ করে দেওয়া হয়। তারপর উনি কোনোভাবে ওখানে কাজ করার জন্য কোনো আগ্রহ পোষণ করে না। তারপর ওনাকে ওই ভাটার মালিক অনেক রিকোয়েস্ট করে বলে যে তুমি এখানে আর দুইটা দিন কাজ করো, আমি এখান থেকে আমার গোডাউনটা সরাই ফেলবো, তারপর তোমাকে আর কাজ করতে হবে না। আর যেহেতু এটা মাসের চার পাঁচ তারিখ, তোমাকে আমি এই পুরো মাসের স্যালারি দিয়ে দেবো। তো মতিন মিয়া ভাবে যে দুই দিন তো আমি কোনোভাবে একটু কষ্ট মষ্ট করে পার করব। প্রথম দিন কোনো সমস্যা হয়নি, তো পরের দিন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে হুট করে মাঝরাতে ওই ভাটার মালিক ওনাকে দরজায় এসে নক করে, নাম ধরে ডাকে। তো উনি তো ওনার মালিকের ভয়েস চেনে, পরে দরজা খুলে দিয়ে বলে যে আপনি স্যার এখানে। পরে ওনাকে উনি বলে যে চলো মাছ মারবো আমরা আমাদের পুকুরে। তো মতিন মিয়া একটু অবাক হয়, বলে যে স্যার এত রাতে মাছ মারবো? বলে তুমি তো চলে যাচ্ছ, চলো মাছ মারি, আমারও বাসায় কিছু গেস্ট আসবে, তোমাকে আমি কিছু মাছ দিয়ে দেবো, বাকি মাছ আমি নিয়ে যাবো। এরপর আসলে মতিন মিয়া ওনাকে বলে যে স্যার তাহলে আমি কিছু নেই, তাহলে মাছ তো রাখতে হবে। উনি একটা বাজারের ব্যাগ পায়, প্রায় 5 কেজি ওজন, মানে ধারণ ক্ষমতা সম্পন্ন একটা বাজারের ব্যাগ পায়, এটাতে নিয়ে উনি পুকুর পাড়ে যায়। তো পুকুর পাড়ে গিয়ে ওনাকে হচ্ছে মতিন মিয়াকে জাল দেয়, জাল দিয়ে বলে তুমি জাল ধরো, মানে জাল ছড়ো, ছুঁড়ে মাছ মার, মাছ ধরো। তো যখন জাল ছড়ে দেখে যে প্রথমেই প্রায় 5-6টা বড় বড় রুই মাছ ধরা পড়ে, এইগুলোর ওজন প্রায় 1.5 কেজি 2 কেজির মতো হবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মাছই অনেক কালো। এটা দেখে আসলে মতিন মিয়া একটু মানে সন্দেহ করে যে রুই মাছটা এত কালো হওয়ার কথা না। তো উনি ভাবে যে রাত্রেবেলা হয়তো বা ওনার কাছে এরকম মনে হচ্ছে। উনি প্রায় 3-4 বার জাল দিয়ে মাছ ধরে এবং 3-4 বারে অনেক মাছ ওঠে। এর মধ্যে একটা সবচেয়ে মজার পয়েন্ট হচ্ছে যে ব্যাগে তা উনি নিয়ে এসেছিলেন ওই ব্যাগে সর্বোচ্চ 1-2 কেজির ওজনের মাছ 3-4টা ভরবে, কিন্তু উনি প্রায় 15-16টা মাছ ওই ব্যাগের মধ্যে রেখে দিয়েছে এবং জায়গা হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। এরপর উনি মাছ ধরার পর ওনার ওই মালিককে বলে যে আমাদের মাছ ধরা শেষ, চলেন আমরা এখন ভাটায় যাই। যখন এটা বলে, বলার পর মতিন মিয়া একটু মাথা ঘুরায় রাস্তার দিকে ওঠে, সাথে সাথে উনি আসলে কাউকে দেখতে পায় না, আশেপাশে কেউ নেই। এরপর আসলে উনি হুট করে অবাক হয়ে যায় যে কোথায় গেল উনি। তারপর উনি যখন গোডাউনের দিকে যায় গিয়ে উনি আরো অবাক হয়ে যায়। গোডাউনের দিকে গিয়ে উনি যখন ওই ব্যাগটা খোলে দেখে ওখানে কোনো মাছ নেই, ওখানে সব কাটা পড়ে আছে, মাছ টাছ কিচ্ছু নেই, সব কাটা। উনি হুট করে অবাক হয় যে কি ব্যাপার, আমি মাছ ধরলাম, মাছের কাঁটা কোথায় গেল? এর মধ্যে আবার হুট করে দূর থেকে ভাটার এক পাশে ওনার মালিক ওনাকে বারবার ডাকতেছে, মতিন মিয়া মতিন মিয়া বলে। তখন বলে যে স্যার আপনি ওখানে কি করেন, আপনি না আমার সাথে পুকুর পাড়ে ছিলেন। তখন ওনার মালিক বলে যে তুমি আমার কাছে এখানে চলে আসো। পরে মতিন মিয়া বলে স্যার আমার কাছে তো কোনো মাছ নাই, আমি যে মাছটা নিয়ে এসেছি ব্যাগের মধ্যে সব কাটা। বলে মাছ আমার কাছে আছে, তুমি আমার কাছে চলে আসো। এরপর মতিন মিয়া ওই ভাটার মালিকের কাছে যায়। ভাটার মালিকের কাছে কাছাকাছি গিয়ে উনি যেটা লক্ষ্য করে, উনি গতকাল মানে 2 দিন আগে যে লোকটাকে দেখেছিল ওনার মেঝেতে, যে অনেক পুরো শরীর পোড়ানো, কিছু কিছু জায়গায় মাংস পর্যন্ত নেই, সেম লোকটা ওখানে দাঁড়িয়ে আছে হাসতেছে ওনার দিকে। এবং ওই ওইরকম সেম আরো প্রায় বেশ কয়েকজন লোক ওখানে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের হাতে মাছ এবং সবাই কাঁচা মাছ ওভাবে খাচ্ছে আর মতিনের দিকে দেখে হাসতেছে। উনি এটা দেখে আসলে কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে না, উনি এক দৌড়ে উনি ওনার গ্রামে বাড়ি চলে যায়। ভাটা থেকে ওনার গ্রামে বাড়ির দূরত্ব প্রায় 3-4 কিলো, উনি 3-4 কিলো হেঁটে এক দৌড়ে চলে যায়। এরপর যেটা হয় সেটা হচ্ছে, পরের দিন ভাটার মালিক ওনার বাসায় আসে, তখন সবকিছু খুলে বলে এবং মতি মিয়া কোনোভাবেই এটাতে কাজ করতে চায় না। তো তারপর অনেকভাবে প্রেশার করা হয় ভাটার মালিককে, যে এখানে আসলে কেন এরকম হচ্ছে বা কেন অন্যান্য কেউ এখানে বেশি দিন টিকতে পারে না। তো পরবর্তীতে ওই ভাটার মালিক ওনার সাথে শেয়ার করে যে উনি যখন ভাটাটা কিনেছিল যার কাছ থেকে, তার সাথে একটা ঘটনা ঘটেছিল। সেই ব্যক্তি, ওই ব্যক্তি মূলত একজন পেশায় একজন ওই ভাটাওয়ালাই ছিল, উনি ভাটা দেখাশোনা করত। তো ওনার একটা ছেলে ছিল, ওই ছেলে একটু মাথায় সমস্যা ছিল এবং ওনার একটু প্যারানরমাল কোন সমস্যা ওনার টুকটাক ছিল, যেখানে ওনার প্রায় সময় উনি একা একা, ওনার ছেলে একা একা বিভিন্ন জনের লোকের সাথে কথাবার্তা বলতো। আবার দেখা যাচ্ছে যে উনি হুট করে কাজ করতো না, হুট করে চলে যেত। তো এরপর ওনার যেটা হয় সেটা হচ্ছে যে ওনার ছেলেকে, যেহেতু ওনার মাথায় একটু সমস্যা, উনি কোনোভাবে ভাটায় নিয়ে আসতো না, ওই আগের ভাটার মালিক কোনোভাবে ওই ছেলেকে নিয়ে আসতো না। তো একদিন হুট করে ওনার ছেলে কার সাথে যেন কথা বলতেছিল, এক এক কথা বলতে বলতে এসে ভাটার যে চুল্লি আছে যেটার মাধ্যমে ভাটা আগুন দেয়, ওই জায়গায় নিজে ঝাঁপ দিয়ে মারা যায়। এবং এমন ভাবে মারা যায় যে ওর হাড্ডি পর্যন্ত পাওয়া যায় না, কারণ চলন্ত খুবই একটা উত্তপ্ত চুলা ছিল যেখানে পরবর্তীতে ওই ছেলেটা কোনো কিছুই পাওয়া যায় না। তারপর থেকে ওই ভাটায় অনেক ধরনের সমস্যা হয়, কিন্তু এটা কোনোভাবেই হচ্ছে উনিও মেনে নিতে পারতেছিল না। উনি স্বপ্নে বা ভাটায় বিভিন্নভাবে ওনার ছেলেকে দেখতে পারত। তো এরপর উনি আসলে খুব কম টাকায় এই ভাড়াটায় লোকের কাছে বিক্রি করে দেয়। তো এই ছিল আমার ঘটনা, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।
সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আমরা নতুন একটা ঘটনায় যাব, তার আগে একটু জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhut@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনে। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, আমরা চলে যাব তেমন একটি অডিও ক্লিপে। চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সব সময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আশা করি ভালো আছেন এবং সব সময় ভালো থাকবেন। আমি 2012 সাল থেকে বুথ এফএম শোনা শুরু করি, তারপর থেকে আপনাদের সাথে আছি আর ভবিষ্যতেও থাকবো আশা করি। যদি কখনো বুথ এফএম লাইভ শুনতে সমস্যা হতো বা বুথ.কমও যদি লাইভ শুনতে সমস্যা হয়, আমি পরবর্তীতে ডাউনলোড করে শুনি। বুথ এফএম বা বুথ.কম এর সাথে আমার এতটাই সম্পর্ক হয়ে গেছে যে যদি রাতের বেলা বুথ এফএম বা বুথ.কম এর কোনো এপিসোড প্লে করে না ঘুমায় তাহলে আমার ঘুমই আসে না। তবে যাই হোক, আমি টাঙ্গাইল থেকে নয়ন বলছিলাম। নয়ন হচ্ছে আমার ছদ্মনাম, আমি আমার পরিচয়টি দিতে চাচ্ছি না কিছু পার্সোনাল কারণে। তো এখন যে ঘটনাটি শেয়ার করব আমি, এই ঘটনাটি ঘটে আমার এক বন্ধুর পরিবারের সাথে। আমি তাদের নাম ঠিকানাও গোপন করব, কেননা একটু সমস্যা আছে বিধায়ী। তবে যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমার বন্ধুর বাসায় আমার বাসার সাথেই আমরা ছোটবেলা থেকেই একই স্কুলে একই কলেজে স্টাডি করেছি। তো ঘটনাটি আজ থেকে প্রায় 5 বছর হবে, এরকম 5 বছর আগের ঘটনা। তো আমার বন্ধুর বাবা খুবই অসুস্থ ছিলেন, তাদের আর্থিক অবস্থাও অতটা ভালো ছিল না। তো অসুস্থতা থাকার কারণে সেই অনেক ডক্টর কবিরাজ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে, কিন্তু কোনো চিকিৎসাতেই সে ভালো হচ্ছিল না। তো সে আর্থিক দিক থেকে অনেক দারিদ্র ছিল, তার 2টি ছেলে, 1টি মেয়ে, তাদের লেখাপড়া করানো, তাদের ফিউচার প্ল্যানিং বা তাদের সংসার চালানোর মতো ওরকম অ্যাবিলিটি ছিল না। তার বড় ছেলেটা ছিল, তার বয়স ছিল 20-22 বছর, আর আমার ফ্রেন্ডটা ছিল, তার বয়স ছিল 18 বছরের মতো তখন। তো তার আমার ফ্রেন্ডের বড় ভাইটা কাজকর্ম করত, সে যতটুকু উপার্জন করত তা দিয়ে তাদের ফ্যামিলি হতো না, কেননা তাদের ফ্যামিলির সদস্য সংখ্যা সব মিলিয়ে ছিল 5 জন। তো দারিদ্রের সংসার, এদিকে তার বাবা অসুস্থ, তার বাবাও কোনো কাজকর্ম করতে পারছে না। তো কোনো একটি কারণে, সে কারণটা আমাদের সকলেরই অজানা, আমরা কখনোই জানতে পারিনি সেই বিষয়টা, আমরা অবাকই হয়েছিলাম বিষয়টা নিয়ে। আমার সেই ফ্রেন্ডের বাবা, তাদের বাসার সাথেই একটি গাছ ছিল আর কি, সেই গাছে হুট করে একদিন রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সকালবেলা যখন আমরা জানতে পারলাম সেই বিষয়টা, জেনে আমরা সকলেই অবাক হয়ে গেছিলাম, এমনকি গ্রামের সব মানুষই অবাক হয়ে গিয়েছিল, কারণ তার মতো এত ভালো মানুষ, এত ভদ্র, মানে কি বলবো, এত ভালো মানুষ গ্রামে খুব কমই আছে। কখনো কারোর সাথে ঝগড়াঝাটি করা বা কারো কাউকে অসম্মান করা এরকম কোনো বিষয় ছিল না তার মধ্যে। সে সবসময় মানুষকে সম্মান দিত, ভালোবাসত, সবাই তাকে ভালোবাসত। তো তার এরকম একটি ঘটনাতে মানুষ একদমই আশ্চর্য হয়ে যায়। তো এই বিষয়টা সবারই অজানা, কেন সে আত্মহত্যা করল, কেন, কিভাবে, কি জন্যে, এটা আজও আমাদের অজানা, এমনকি আমার ফ্রেন্ডের পরিবারও জানে না যে কেন। তো বিষয়টা নিয়ে আমরা সবাই মর্মাহত, সবাই দুঃখ প্রকাশ করে, এমনকি গ্রামের সবাই দুঃখ প্রকাশ করে। তো ঘটনাটা শুরু হয় ফ্রেন্ডের বাবা আত্মহত্যা করার পর থেকে। তো যথাযথ ফ্রেন্ডের বাবাকে সৎকার করা হল, তারপরে ঘটনাটি ঘটা শুরু করে ওই দিন রাত থেকে। রাত্রিবেলা কেউ একজন ওয়াশরুমে বের হয়েছে ওয়াশরুম করার জন্য, যেহেতু আমরা টাঙ্গাইলের বেশিরভাগ অঞ্চলে হচ্ছে গ্রাম অঞ্চল, তো গ্রামে তো রাসেল ভাই বুঝেনি, যাদের আর্থিক অবস্থা একটু খারাপ থাকে তাদের ঘর এবং কি তাদের ওয়াশরুম একটু দূরেই হয়। তো ওয়াশরুমে যাওয়ার জন্য আমার ফ্রেন্ডের ভাইয়া বের হয়েছে। তো বের হওয়ার পরে সে ওয়াশরুমে যাচ্ছে, হুট করে দেখে পিছন থেকে তাকে কেউ তার নাম ধরে ডাকছে, তার বাবার কণ্ঠের মতো। সে ঘুম ঘুম ভাব, তো অতটা খেয়াল করেনি কে নাকে ডাকছে। সে উত্তর দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, ওয়াশরুমে যাচ্ছি, আসতেছি। সে তখনও খেয়াল করেনি। সে যখন ওয়াশরুমে গিয়ে ওয়াশরুম করতেছে, তখন হুট করে তার খেয়াল আসলো, কিরে বাবার মতো কি একজন ডাকলো, হুট করে বাবার কণ্ঠের মতো। তো যথারীতি তার কাজ শেষ করলো, সে আবার ভাবলো, সে ভাবতেছে এরকম যে তার বাবার কণ্ঠ এবং কি তার চাচুর কণ্ঠ অনেকটা একই রকম। তো ভাবছে যে হয়তো চাচু ডাকছে নাকি। তো সে একবার ভয় পাচ্ছে, বের হতেও চাচ্ছে না, আবার ভাবতেছে যে ওয়াশরুমে কতক্ষণ বা থাকা যায়। তো সে বিয়ে হয়েছে, বের হওয়ার পর আস্তে আস্তে যাচ্ছে, তখন যখন সে ঘরের দরজার সামনে গেছে, দেখে যে দূর থেকে তার মানে তার বাবা যে গাছে রশি দিয়ে ফাঁস নিয়েছিল, সেই গাছের ওখান থেকে কেউ একজন তাকে ডাকছে, সাদা কাপড় পরে, হয়তো দেখতে অনেকটা তার বাবার মতো। সে এটা দেখে এক চিৎকারে সেখানে সেন্সলেস হয়ে গেছে। তার চিৎকার শুনে ঘরে যারা ছিল তারা বের হয়েছে, বের হয়ে দেখে যে তার এই অবস্থা। তো তাকে মাথায় পানি ঢালা হয়, তাকে যথাযথ সুস্থ করা হয়। তো সকালবেলা দেখে তার গায়ে প্রচন্ড জ্বর। তো তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার কি হয়েছিল বা কি জন্য এরকম হলো। তো সে রাতে ঘটনা যে সবাইকে খুলে বলে যে এরকম এরকম কাহিনী আমি এটা একটা দেখছি। তো সবাই ভাবলো হয়তো মনের ভুল, কারণ সে বড় ছেলে ছিল, তার বাবা তাকে অনেক ভালোবাসত, সেও তার বাবাকে অনেক ভালোবাসত। তো হুট করে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তো সে হয়তো ভুল কিছু দেখছেন। তো যাই হোক, এটা নিয়ে কেউ আর অত বাড়াবাড়ি করেন। ডক্টরকে ডাকা হলো, ডক্টর ওষুধ দিল, সে ওষুধ খাচ্ছে কিন্তু কোনোভাবে তার জ্বর কমতেছে না। তো এভাবে সারাদিন কেটে গেল, রাত হলো, যথারীতি সবাই ঘুমালো। তো রাতের বেলা সবাই খেয়াল করলো যে বাহিরে থেকে তাদের দরজার সামনে থেকে কেউ একজন ডাকতেছে, ডেকে আমার সেই ফ্রেন্ডের আম্মার নাম ধরে ডাকতেছে যে এই দরজাটা খুলো, এই দরজাটা খুলো, আমি তো বাহিরে, কতক্ষণ বাহিরে থাকবো, আমি ঘুমাবো না, তোমরা তো ঘুমাইছো, আমার তো ঘুমাইতে হবে, দরজাটা খুলো। এখন দেখে যে তার আমার ফ্রেন্ডের মা বুঝতে পারলো যে তার স্বামীর কণ্ঠে কেউ তাকে ডাকছে। তো তারা যথারীতি ভয় পেয়ে গেল যে সেদিন ছেলেটা ভয় পাইছে, আজকে এরকম করে ডাকাডাকি করতেছে, সেদিন আমরা ভাবছিলাম যে মনের ভুল, আজকে এইভাবে ডাকাডাকি করতেছে। তারা ভয়ে আতঙ্কে কেউ আর দরজা খুলে না, তারা ওভাবেই ঘুমানোর চেষ্টা করলো। তো যথাযথ ভাবে ওই রাতটা চলে গেল। তো তারা পরের দিন একটি কবিরাজ বা যারা ঝাড়ফুঁক করে বা এই জিন ভূত নিয়ে কাজ করে তাদের শরণাপন্ন হল। তো তাদের তার কাছে শরণাপন্ন হওয়ার পর সমস্ত ঘটনা খুলে বলে যে আমার ছেলেটা এইভাবে এইভাবে সেদিন ভয় পাইছে, আর গত রাতে তো এইভাবে এইভাবে ডাকাডাকি শুরু করছে, তো আমরা এখন কি করতে পারি। তখন সে লোকটা বাড়িতে আসলো, বাড়িতে আসার পর তাদের বাড়িটি বন্ধ করে দিল এবং কে তারা নির্দেশ দিল যে যে গাছে উনি রশি দিয়ে ফাঁস নিছে সেই গাছটিকে আপনারা কেটে ফেলেন, না হলে এরকম উৎপাত হতে থাকবে বা হওয়ার সম্ভাবনা বেশি। তো যথারীতি কবিরাজ যা বললো তারা তাই করলো, গাছটা কেটে ফেললো, কেটে ফেলে সে গাছের টুকরোগুলো একটি নির্দিষ্ট স্থানে রেখে দিল। তো তার পরের দিন রাতে আমার ফ্রেন্ড ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছে। বের হওয়ার পর ওয়াশরুমে যথারীতি ওয়াশরুম করে যখন রুমে যাচ্ছে তখন হুট করে দেখে যে গাছের উপরে কেউ একজন সাদা কাপড় পরিহিত বসে আছে। সেটা দেখে ভয় পেয়ে গেছে যথারীতি যে কে বসে আছে। তখন হুট করে দেখে যে সে বসে থাকা লোকটি ওখানে দাঁড়ালো, দাঁড়িয়ে গিয়ে সে ফ্রেন্ডের উদ্দেশ্যে তাকে ডাকতেছে তার নাম ধরে। তো সে হুট করে দেখলো যে তার বাবা। এটা দেখে সে এক চিৎকার দিয়ে সেদিন সেখানে সেন্সলেস হয়ে গেল। তখন যথারীতি বাড়ির সবাই বের হল, বের হয়ে দেখে যে তার ছোট ছেলের ওই অবস্থা। তখন তাকে মাথায় পানি ঢালে তাকে সুস্থ করার চেষ্টা করল। তারা তারপরের দিন আবার সেই কবিরাজের বাসায় গেল। বাসায় যাওয়ার পর বলল যে আপনি তো নির্দেশ দিলেন যে গাছটাকে কেটে ফেললে সমস্যাটা সমাধান হবে, কিন্তু তাতে তো হচ্ছে না, আমার ছেলে তো এরকম এরকম ভয় পাইছে, গত রাতে দেখে যে গাছের উপর কোন একজন মানুষ বসে আছে, যখন সে ভালো করে খেয়াল করলো দেখে যে তার বাবা তাকে ডাকতেছে। তখন সে কবিরাজ বলল আচ্ছা তাহলে এক কাজ করেন, গাছটাকে কোনোভাবে আপনাদের বাড়ি থেকে বের করে মানে অন্য কোথাও ফেলে দেন বা কিছু একটা পড়িয়ে ফেলেন বা পুড়িয়ে ফেলেন, এরকম একটা নির্দেশ দিল। তো তারা ভাবলো যে গাছটাকে এমনি এমনি পুড়িয়ে ফেলবো। তো তারা কি করলো, তার যেহেতু আর্থিক অবস্থা একটু দুর্বল ছিল, তো তারা এই গাছটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিল। কাটা গাছটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিল যে আশেপাশে কেউ যদি লার্কি হিসেবে গাছটিকে নিয়ে লার্কি করে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করে তাহলে গাছটাকে বিক্রি করে ফেলবো। তো তাদের বাসা থেকে কয়েকবারই পরে একটা লোক ছিল, তো ওনারা সেই গাছটিকে কিনে নিল। তো যে ব্যক্তি গাছটাকে কিনে নিয়েছে সেই ব্যক্তি গ্রামের বাইরে থাকতো, সেই ব্যক্তিটা ওই ঘটনাটা আর কি জানতো না, যার ফলে সে গাছটি স্বাভাবিক গাছ হিসেবে কিনে নিয়ে গেছে। তো গাছটি কিনে নেওয়ার পরে তো সেই দিন ওই বাড়ির লোকজন মানে ওই বাড়ির কিছু মহিলা ধান সিদ্ধ করার জন্য রাত্রিবেলায় উঠে। সাধারণত গ্রামে যারা গৃহস্থ পরিবার প্রচুর পরিমাণে ধান হয়, ধান সিদ্ধ করতে গেলে আমরা সাধারণত রাত 2টার পরে থেকে ধান সিদ্ধ করা শুরু করি, যাতে সকালে রোদ ওঠা মাত্রই ধান শুকাতে দিতে পারি। তো যথারীতি ওনারাও রাত 2টার পরে ঘুম থেকে উঠে ধান সিদ্ধ করার উদ্দেশ্যে তাদের চুলার পারে গেছে আর কি, মানে যেখানে রান্নাঘর আর কি, যেখানে ধান সিদ্ধ করবে। তো যাওয়ার পরে তারা ওই সেই লার্কের উদ্দেশ্যে যেখানে ওই গাছের লার্কিগুলো রাখা আছে সেখানে তারা চাচ্ছিল, গিয়ে দেখে যে সেই গাছের মানে লাটকির ওখানে একটা লোক বসে আছে সাদা কাপড় পরিহিত। তো তারা ভাবে যে কে না কে, এত রাতে কে একজন বসে আছে। তারা বলতেছে, কে কে আপনি এত রাতে এখানে বসে আছেন, রাত অনেক হয়েছে, আপনি কে এখানে, আপনার বাসা কোথায়? তো হুট করে সেই লোকটা মাথা উঁচু করে, উঁচু করার পর সেই মহিলারা চিৎকার করে সেখানে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার পরে সেখানে চিৎকার শোনার পর সে বাড়ির আরো যারা লোকজন ছিল পুরুষ মানুষ তার বের হলো, বের হয়ে দেখে যে তাদের এই অবস্থা। তো তারা তাদেরকে মাথায় পানি ঢেলে এবং কি ডাক্তার কবিরাজ ডেকে তাদেরকে সুস্থ করার সুস্থ করলো। তো সুস্থ করার পর তাদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমাদের কি হয়েছিল কালকে, এইভাবে কি চিৎকার করে অজ্ঞান হয়ে গেল? তো তারপরে তারা সেই ঘটনাগুলো বললো যে এরকম এরকম হয়েছে, এটা দেখে আমরা ভয় পাইছি। তো সেখানে পাশের বাড়ির এক লোক ছিল, সে কিনা ওই ঘটনাটা জানতো যে আমার ওই ফ্রেন্ডের বাবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। তো সে তখন চিন্তা করতেছে ওই লোকটা আত্মহত্যা করলো ওখানে, তো ওইখানে কিভাবে আসলো, আর ওই যে ঘটনা মানে আমাদের ফ্রেন্ডের বাসায় যে ঘটনাগুলো ঘটতো তার দুই একটা ঘটনা উনি জানতো বা লোক মুখে শুনছে। তখন যে ব্যক্তি গাছটা কিনছে ওই ব্যক্তিটিকে জিজ্ঞেস করলো যে গাছটি তুমি কই পাইছো, বা এই চলা যে করছো এগুলো তুমি কোথা থেকে আনছো, কার কাছ থেকে সংগ্রহ করছো? তখন ওই লোকটা বললো যে আমি আমার ফ্রেন্ডের আম্মুর কথা বললো যে ওনাদের বাড়ি থেকে ওনার কাছ থেকে সংগ্রহ করছি। তখন ওই ব্যক্তি বললো যে এই মুহূর্তে এই গাছগুলো তোমাদের বাড়ির বাইরে বের করে সাথে সাথে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। এই গাছ নিয়ে অনেক কাহিনী আছে, যে যেমন কি কাহিনী, যে কিছুদিন আগে একটি লোক এই গাছে দড়ি দিয়ে আত্মহত্যা করছে। আত্মহত্যা করার পর তাদের বাড়িতে নানান ধরনের ঘটনা ঘটতেছিল, তারপরে একজন কবিরাজ এসে গাছটিকে কেটে ফেলতে বলা হয়েছে, তারপরে তারা গাছটি কেটে ফেলেছে। কিন্তু তারপরে যে কি হয়েছে সে ঘটনাটা আমি জানতাম না, কিন্তু এই গাছটা যে আবার তুমি কেটে মানে কিনে নিয়ে আসছো সেটা তো আমি জানতাম না। তো এই গাছের ফলে হয়তো এত কিছু হয়েছে, গাছটিকে তোমরা যেভাবেই হোক পুড়িয়ে ফেলো, তাহলে হয়তো কোনো একটা সমাধান হতে পারে। তো সেই যে ভাবনা সেই কাজ, তো ওই বাসার লোকটা সে গাছগুলোকে তাদের বাড়ির বাইরে কোথাও একটা নিয়ে কেরোসিন লাগিয়ে সে গাছটিকে পুড়ে ফেলে। পুড়ে ফেলার পরে তারপর থেকে তাদের বাড়িতেও কোনো সমস্যা হয়নি, এবং কি আমার ফ্রেন্ডের বাড়িতেও আর কোনো সমস্যা দেখা দেয়নি, এখন সবাই ভালো আছে, সুস্থ আছে। তবে যাই হোক রাসেল ভাই, আমি এখানে আমার ফ্রেন্ডের নাম এবং কি তাদের পরিবারের কারণ আমি উল্লেখ করিনি, কারণ যেহেতু এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট কেস, একজন মানুষ সেভাবে আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেল, তো আমি চাই না যে তাদের কোনো নাম উল্লেখ করি, এটা নিয়ে তারা কোনো কষ্ট পাক, যেহেতু আমি তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে ঘটনাটি শেয়ার করতেছি। তো আমার ঘটনাটি যদি সিলেক্ট হয় অবশ্যই আমাকে ইমেইলের মাধ্যমে একটু জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দীর্ঘায়ু কামনা করি, এবং কি ভূত ডট কম দীর্ঘজীবী হোক, আরো বছরের পর বছর চলতে থাকুক, আমরা আপনার সু উপভোগ করি, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আল্লাহ হাফিজ।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকের মতো বিদায় নিতে হবে, কথা হবে আবারও খুব দ্রুত, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কমের সাথে থাকুন, আল্লাহ হাফেজ।